exclusively on FusionBD.com.
Then the night comes alive with Gramin form.
শুনছেন সবসময় বেরিয়ে ফুটতে পয়েন্ট এফএম। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকের অতিথিরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফুট এফএমে। আমি নিয়ম জানিয়ে দিচ্ছি শুরুতে, তবে তার আগে কিছু কথা বলতে চাই, আর সেই কথাগুলো হচ্ছে এরকম যে আমি রিসেন্টলি কয়েক জায়গা থেকে এরকম শুনেছি বিভিন্ন মানুষ ইদানিং স্পেশালি ঢাকা শহরের কথা আমি বলতে পারি, কারণ আমার বন্ধু বান্ধব যারা পরিচিত মানুষ আছেন তারা সবাই কাছাকাছি ঢাকাতেই থাকেন, এবং তারা বলছেন যে তাদের বাড়িতে খুব অদ্ভুত অদ্ভুত টাইপের ঘটনা ঘটছে। আমি জানতে চাই যে আপনাদের বাসাতে এরকম ঘটনা ঘটছে কিনা। সেটি হচ্ছে যে খুব অদ্ভুত ধরনের কিছু মানুষের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে, যে মানুষগুলো হয়তো বেঁচে নেই, যে মানুষগুলো হয়তো এই পৃথিবীতে এক্সিস্ট করে না, সে ধরনের মানুষের সাথে দেখা হচ্ছে, তারা বিভিন্ন ধরনের খবর পাঠাচ্ছে। এই জিনিসগুলো মানে কেন হয় এটা যদি কারো উত্তর জানা থাকে ডেফিনেটলি বলবেন। আর সেই সাথে আরো কিছু ঘটনা, সেটা হচ্ছে যে অনেক মানুষ, আমি আজকে যে সমস্ত বিক্ষোভ ব্যাপারে তথ্য দেব যে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা হয়তো অন্ধকারে ভয় পান, রাতের বেলায় শুয়ে থাকলে বোবা ধরে, অনেকেই চান কিভাবে ভয়কে এড়ানো যায়, অনেকেই চান কিভাবে এই সমস্ত জিন বলি বা যাই বলি না কেন, পরি বলি, সেখান থেকে কিভাবে বেঁচে থাকা যায়, মানে এগুলোকে এড়িয়ে কিভাবে থাকা যায়, এই সমস্ত ব্যাপারে আজকে আমরা অনেক কথা বলব। এবং আমি এছাড়াও আরো দারুণ কিছু ঘটনা, এবং আমি বলতে চাই যে আজকের এপিসোডটি ইটস গোনা বি ওয়ান অফ দ্য বেস্ট এপিসোড, সো আপনি অবশ্যই মিস করবেন না, এবং আশা করব যে প্রতিটি ঘটনা আপনার দুর্দান্ত লাগবে। শুরুতে জানিয়েছি কিভাবে আমাদের কমিউনিকেট করতে হবে। আমাদের SMS করতে হলে যেটা করতে হবে, মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FOURTY, ফুর্তি স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। যদি আমাদের ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radioforty.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শুনি। আমরা সবচেয়ে বেশি খুশি হই যদি আপনি স্টুডিওতে আসেন এবং আপনি আপনার ঘটনা আমাকে শেয়ার করেন। আর সেই সাথে যারা স্টুডিওতে আসতে চান তাদেরকে উৎসাহিত করেন, আর যারা দেশের বাইরে আছেন তাদের অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমার কাছে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের ফেসবুক পেজ রয়েছে www.facebook.com/radio.foorti, সেখানে ভিজিট করতে পারেন। এছাড়াও www.facebook.com/bhutfm.rasel, যেখানে কিছুক্ষণের মধ্যে আমাদের গেস্টদের ছবি আমি পোস্ট করব। গেস্টদের বলা ভুল হচ্ছে, বিকজ একজন মাত্র গেস্ট আজকে শুধুমাত্র ছবি তুলতে রাজি হয়েছেন, বাকি কেউ ছবি তুলতে চাচ্ছেন না। সো বুঝতেই পাচ্ছেন যে আজকে আমরা একজনের ছবি দিব, এটাও একটা স্পেশালিটি থাকলো আজকের এই এপিসোডে। বাট বাকি সবাই কিন্তু ঘটনা বলতে যথেষ্টই রাজি আছেন। তো আমরা শুরুতে এখন যেটা করব, চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে, এবং প্রথম অতিথি হচ্ছে, এর আগেও এসছেন, আজকে অনেকদিন পরে তাকে পেয়েছি, চমৎকার ঘটনা বলেন। আমাদের নাম আমি মানে তিনি যদি কোন নামটা বলে ফেলি আর তিনি কোন নামটা বলতে চান আই ডোন্ট নো, দ্যাটস ওয়াই আমি আপনার কাছে নাম জানতে চাইব। আপনি আপনার পরিচয় যদি দিতে চান তাহলে দিয়ে আপনি আপনার ঘটনা শুরু করতে পারেন।
ডিয়ার লিসনার্স, আমি জায়েদ, আমি আগেও আপনাদের সাথে আলাপ করেছি রেডিও ফুর্তির মাধ্যমে, আমার গল্পগুলো শেয়ার করেছি আপনাদের সাথে। আমি আজকে রাসেল ভাইয়ের অনুমতিতে আবার আপনাদের সাথে একটি গল্প শেয়ার করার জন্য এসেছি। আমার আজকের গল্প বেসিক্যালি ঢাকা শহরকে কেন্দ্র করে, রামপুরা এলাকাকে কেন্দ্র করে আমার এই ঘটনা,
এবং খুব মজার ঘটনা, সবাই মন দিয়ে শুনবেন।
গত বছর 2016 জুলাই 1 তারিখ বেসিক্যালি ঘটনাটা ঘটেছিল, জুলাই মানে ঈদের পরবর্তী দিন, ঈদের পরবর্তী দিন ঘটনাটা ঘটেছিল। আপনারা নিশ্চয়ই জানেন যে গত জুলাই মাসের গত 2016 জুলাই মাসে আমাদের বাংলাদেশে এক নিকটজনক ঘটনা ঘটেছিল, এবং সে কারণে ঘটনাটার তারিখগুলো আমার এত ভালোভাবে মনে আছে। তো ঘটনাটা আমি শুরু করছি। আমাদের ম্যাচ চেঞ্জ করা হয়েছিল, অর্থাৎ আমরা এক বাসা থেকে শিফট করে আরেক বাসায় আমরা কলিগরা শিফট করেছিলাম। তো শিফট করা হয়েছিল বেসিক্যালি জুলাইয়ের 1 তারিখে। আমি কিছু ফ্যামিলি কারণে আমি আমার বাসা চলে যাওয়াতে আমি শিফটিং এর সময় ঢাকা থাকতে পারিনি, মানে ম্যাচ চেঞ্জের বসত আমি সেদিন রাত্রে গাড়িতে উঠতে পারিনি। পরবর্তী দিন পরবর্তী সকালে আমি গাড়িতে উঠলাম এবং অ্যারাউন্ড 11:30-12টার মধ্যে আমি ঢাকা শহরে ছিলাম। তো আমি ওনাকে ঢাকা শহরে পৌঁছার পরে বেশ কয়েকবার, পৌঁছার আগেও এবং পৌঁছানোর পরে আমি বেশ অনেকবার ওনাকে ট্রাই করেছি, ওনার নাম্বারে ফোন দিয়েছি, এবং কিন্তু আমি ওনাকে একবারও ফোনে পাইনি। তো আমি এসে ওনার জন্য অপেক্ষা করছিলাম যেখানে আমাকে অপেক্ষা করতে বলা হয়েছিল, এবং আমি আশাছিলাম যে উনি আমাকে না পেয়ে থাকলে, সকালবেলাও যদি উনি এসে আমাকে না পেয়ে থাকেন তাহলে উনি আমাকে অবশ্যই ফোন করবেন, ভাই আপনি কোথায় আছেন বা কিছু, কিন্তু আমি কোনো ধরনের ওনার কাছ থেকে রিপ্লাই পাইনি। আমি ওখানে অপেক্ষা কিছুক্ষণ থাকার পরে আমি আমার অন্যান্য কলিগদেরকে ফোন করা শুরু করলাম, ভাই বাসার অ্যাড্রেস বলে দেন, আমি কোথায় যাবো, কিভাবে যাবো, এটসেট্রা এটসেট্রা। তো ওনারা জানালেন, ঠিক আছে ভাই আপনি অমুক জায়গায় রামপুরায় এই বাসায় এই বিল্ডিং এততলা আপনি যান, আপনি ওখানে আমাদের নতুন ম্যাচ হচ্ছে ওটা। আমি সেই হিসাবে ওখানে পৌঁছলাম। আমি পৌঁছানোর পরে আমাদের ম্যাচ ছিল 5তলায়। তো আমি 5তলায় যখন উঠলাম তখন যে আমার যে কলিগ আমাকে রিসিভ করার কথা ছিল তখন দেখছি যে উনি দরজার তালা বন্ধ করছেন। তো আমি ওনাকে দেখে বললাম যে ভাই আপনি আমাকে রিসিভ করতে আসার কথা, আপনি আমাকে রিসিভ করতে আসেননি কেন? তো উনি আমাকে কোনো রিপ্লাই দেননি সেই মুহূর্তে। আমি ওনাকে বললাম আপনি কোনো কাজে বাইরে যাচ্ছেন? উনি বললো হুম। এতটুকু বলে উনি আমাকে চাবি দিয়ে উনি বের হয়ে গেলেন। আমি ওনাকে বললাম যে ভাই আপনি আসার সময় আমার জন্য কিছু খাবার নিয়ে আসবেন, আমার প্রচন্ড খিদা পেয়েছে। তখন অ্যারাউন্ড 2:30-2:30 বাজে দুপুর। আমি রুমের মধ্যে চলে গেলাম, সেখানে গিয়ে ঘুমিয়েছিলাম। মাগরিবের সময় আমার যখন ঘুম ভাঙল আমি ফ্রেশ হচ্ছিলাম, সেই সময় উনি ঘরের মধ্যে প্রবেশ করছে, আমার কলিগ ঘরের মধ্যে প্রবেশ করে উনি আমাকে দেখে মোটামুটি একটু আটকে উঠছে। আজকে ওঠার পর উনি আমাকে বলতেছে যে আপনি কোথা থেকে আসলেন? তো আমি বললাম আমি কোথা থেকে আসলাম, মানে আমি জাস্ট এমনি ফান করে হেসে কথাটাকে উড়িয়ে দিলাম। তো উনি ভাবলো যে উনি সকালবেলা যখন আমাকে নিচে নামছে উনি তখন উনি ইয়েকে দারোয়ানকে চাবি দিয়ে গেছে একটা, যাতে আমি আসলে চাবিটা আমি পেয়ে যাই। ঘটনাটা তখন ঘটলো যখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই আমার জন্য আপনি কোনো খাবার নিয়ে এসেছেন কিনা। তখন উনি বলল যে ভাই আপনার জন্য আমি খাবার কেন আসবো, আপনি যে এসেছেন সেটাই তো আমি জানি না। আমি বললাম ভাই আপনি কি বলছেন, সকালবেলায় তো আপনি আমাকে দরজা খুলে দিয়ে গেলেন, আপনি কিভাবে বুঝলেন যে আমি বাসায় কিভাবে ঢুকলাম? উনি বললেন যে না আপনি, আমি তো নিজে দারোয়ানের কাছে চাবি নিয়ে রেখে গেছি, আপনি হয়তো চাবি নিয়ে আসছেন আমি এটা ভাবছি। আমি বলছি না ভাই আপনি, আমি তো কোনো চাবি নিয়ে আসিনি, আমি তো উপরে এসে দেখি যে আপনি দরজা বন্ধ করতেছেন, আমি আপনাকে বললাম যে ভাই আমাকে চাবি দিয়ে যান, আমি থাকি, আপনি আমার জন্য খাবার নিয়ে আসেন। তো উনি কিছুটা অবাক হলো এবং মোটামুটি একটা লেভেলে বলে যে উনি আমার কথায় বিশ্বাস করেন, হয়তো উনি ভাবছে আমি ওনার সাথে ফান করছি। পরবর্তীতে আমরা রাত্রে খাবার যখন নিচে নামছিলাম তখন আমি ওনাকে, আমি দোতলা দাঁড়াইছিলাম, আমি ওনাকে বললাম যে কাজ করেন আপনি দারোয়ানের কাছে যান, আপনি দারোয়ানের কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে আপনার যে গেস্ট আসার কথা ছিল অর্থাৎ আমি, সে এসেছে কিনা, এবং যে আপনি যে চাবির কপিটা তাকে দিয়েছিলেন সেই চাবিটা ওনার কাছে আসে কিনা। তো উনি নিচে নেমে আসে, আমি সিঁড়ির আড়ালে দাঁড়ায় কথা শুনতেছি ওনাদের। তো দারোয়ানকে উনি জিজ্ঞেস করলো যে আমার একটা গেস্ট আসার কথা ছিল, উনি কি এসেছেন? তখন দারোয়ান বলেছে না স্যার আপনার তো কোনো গেস্ট আসেনি, কোনো গেস্ট আসেনি। তুমি বলে ঠিক আছে তুমি চাবি নিয়ে আসো। তো ও রুমে গেল, রুমে গিয়ে অনেকক্ষণ খোঁজাখুঁজি করে বলে স্যার আমি চাবি কোথায় রাখছি আমি এখন খুঁজে পাচ্ছি না। তো উনি বলে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমি পরে চাবি নিয়ে নিব। তো এই ঘটনাতে উনি আসলে বুঝতে পারছে যে এখানে কিছু একটা ঘটে গেছে। আমিও মোটামুটি, কারণ আমার সাথে আমি মোটামুটি এই ধরনের ঘটনা একটু অভ্যস্ত, তাই আমি বুঝতে পারছি যে কিছুটা বড় কিছু ঘটেছে এখানে। তো উনি, আমি আর উনি খেতে বসলাম টেবিলে। তো কিছুক্ষণ উনি চুপচাপ থাকার পর উনি নিজেই বলল যে ভাই এমনও হতে পারে যে দারোয়ান ছিল না, আপনি হয়তো চুপি চুপি ওর রুম থেকে চাবি নিয়ে দরজা খুলে আপনি ঢুকে গেছেন, এই কথাটা বলে আপনি আমাকে ভয় দেখাচ্ছেন। আমার বেসিকলি ইচ্ছা ছিল যে কথাটা যাতে এভাবেই শেষ হয়ে যাক, কারণ আমি অভ্যস্ত এই ঘটনাগুলোর সাথে কিন্তু উনি অভ্যস্ত না। আমিও আশাই ছিলাম যে ঘটনাটা এভাবেই শেষ হয়ে যাবে, কিন্তু ঘটনাটা বেসিকলি এভাবে শেষ হয়নি। আমরা যখন রুমে ফিরে আসলাম, রুমে ফিরে আসার পরে আমরা বেশ কিছুক্ষণ কাজ করলাম অ্যারাউন্ড 12টা পর্যন্ত। এর মাঝখানে আমি প্রায় লক্ষ্য করলাম যে উনি এখনো অস্বস্তিতে ভুগতেছে, উনি আমাকে ঠিকমতো জবাব দিচ্ছে না, চুপ করে আছে, কাজের প্রতি মনোযোগ নেই। এবং উনি বললো যে ভাই ঠিক আছে এক কাজ করি, শরীরও খুব একটা ভালো হচ্ছে না, চলেন আমরা ঘুমিয়ে পড়ি। আমরা ঘুমাতে চলে গেলাম। রাত দুইটায় তখন আমরা প্রথম কুকুরের আওয়াজ শুনতে পাই। আমরা ভাবলাম নিচে হয়তো অনেক জায়গা খালি আছে, রামপুরা এলাকা অনেক জায়গা খালি, কুকুর ঘোরাফেরা করতেই পারে। কিন্তু এই আওয়াজটা ধীরে ধীরে এতটাই বিকট হতে শুরু করলো রাসেল ভাই, মানে এক পর্যায়ে মনে হচ্ছিল যে এটা আমাদের আশেপাশে কোথায় আওয়াজটা হচ্ছে। কিছুক্ষণ পরে আমরা লক্ষ্য করলাম যে আওয়াজটা মনে হচ্ছে যে একদম আমাদের রুমের মধ্যে কুকুর ঘেউ ঘেউ করলে, যেভাবে একবার আমার পাশেই কুকুর ঘেউ ঘেউ করছে, দুইটা কুকুর বুঝেই যাচ্ছে। তো কিছুক্ষণ পরে আমরা লক্ষ্য করলাম যে আমাদের বারান্দায়, পাঁচতলায় বারান্দায় রাসেল ভাই, কুকুর দুইটা পাচারি করছে।
এইটা হচ্ছে
সবচাইতে বড় ঘেউ ঘেউ করছে,
এইটা হচ্ছে ঘটনাটা বড়
বড়। এতটা কুকুরগুলো এত উঁচু যে আমরা শুয়ে, মানে আমরা ফ্লোরে ঘুমাচ্ছি এবং আয়নার ওই পারে, মানে জানলার ওই পারে, মানে বারান্দায় যে জানলা আছে ওই পারে আমরা কুকুরকে মুভ করতে দেখতে পাচ্ছি, মানে ব্ল্যাক কালার শ্যাডোটা মুভ করতেছে এই পাশ থেকে ওই পাশ, এবং বিকট আওয়াজ, বিকট আওয়াজ। আমরা আমাদের সাধ্যমতো দোয়া, আমাদের সাধ্যমতো যত আছে ওজিফা আছে আমরা করা শুরু করলাম। এর মধ্যে কুকুরগুলো, বেসিক্যালি কুকুরগুলো বলবো না, আসলে তার মধ্যে একটা কুকুর ছিল, সেই কুকুরটা দুই পা জানলার উপর তুলে দিয়ে জানলাতে বাড়ি মারছে, এবং এতটা জোরে বাড়ি মারছে যে মানে মুভ করতে জানলাটা প্রকম্পিত হচ্ছে। এরকম করতে করতে প্রায় ফজরের আজানের সময় হয়ে যাচ্ছে, ফজরের আজানের ওয়াক্ত শুরু হয়ে গেছে। তা তখন আমরা মোটামুটি আওয়াজ কমতে শুরু করছে এবং মোটামুটি আওয়াজ বন্ধ হয়ে গেছে, একেবারে বন্ধ, কোনো আওয়াজ পাচ্ছি না। আমরা দুজনে উঠলাম, উঠে উজু করলাম, উজু করে নামাজ আদায় করলাম। নামাজ আদায় করার পরে কিছুটা ফর্সা যখন হচ্ছিল তখন আমরা দরজা খুলে, মানে বান্দা দরজা খুলে ভিতরে গেলাম। তো বান্দে গিয়ে আমরা যেটা দেখলাম রাসেল ভাই, সেটা হচ্ছে যে ওখানে অনেকগুলো গ্লাসের চিকন চিকন শিট রাখা ছিল, যেটা বেসিক্যালি টাইলস এর মাঝখানে দেওয়া হয় বর্ডারিং করার জন্য। ওই প্রত্যেকটা গ্লাস, প্রায় 50টার উপরে গ্লাস ছিল, প্রত্যেকটা গ্লাস ভাঙা একদম টুকরা টুকরা। এতটুকুতে মানে এটাতে বোঝা, মানে একটা জিনিস ছিল যে ওখানে কুকুরগুলো মুভ করছিল এবং এটার কারণে এগুলো ভেঙেছে। সো আমরা সেদিন তৎক্ষণাৎ, আমরা তৎক্ষণাৎ যা কাপড় চোপড় ছিল হাতে করে নিয়ে আমরা রুম থেকে বের হয়ে আসছি। তো আর তো প্রশ্নই ওঠে না সেখানে থাকার, এবং উনারও শরীর এরপর খুব বেশি খারাপ হয়ে যায়, উনিও সন্ধ্যা হইতে প্রায় জ্বর চলে আসে না। সেদিন আমরা বাইরে ছিলাম, দুই দিন আমরা বাইরে ছিলাম, কারণ ঢাকায় ঈদের ছুটিতে তখন কেউ ফিরে আসেনি, আমাদের বাসায় ব্যাগ ঘোরাও সম্ভব ছিল না। তিন চার দিন পরে যখন আমরা কালীদের সাথে সবকিছু বলার পরে ওনারা আসছে, আমরা এক রাত শুধু ওই বাসায় আবার ছিলাম, কিন্তু সেদিন কোনো ঘটনাই ঘটেনি, কোনো সাউন্ড কোনো কিছুই না। এবং তিন চার দিনের মাথায়, অর্থাৎ সর্বোচ্চ 10 দিন আমরা ওই বাসায় রেখেছিলাম, তিন চার দিনের মাথায় বাসাটা ছেড়ে চলে আসে,
সেটাই হচ্ছে ঘটনা। এবং আমি সবচেয়ে অবাক হয়েছি যে এই যে কুকুরটা, এই কুকুরটা অনেক বড় সাইজের ছিল, এবং আপনারা যে কুকুরটা ডাক শুনতেছিলেন সেই কুকুরটার ডাক শুনতে শুনতে আস্তে আস্তে কুকুরটা একটা সময়ে বুঝতে পারলেন আপনাদের খুব কাছাকাছি আছে এবং আপনার বারান্দায়, এবং সেটা পাঁচতলা বাসা ছিল, সুতরাং কোনোভাবেই এই বারান্দায় আসা সম্ভব ছিল না।
এবং শাহরাসেল ভাই, বারান্দায় আওয়াজটা শুরু হতো এবং বারান্দায় যদি আওয়াজটা শেষ হতো তাহলে মোটামুটি মানে বারান্দার ঘটনাটা বুঝতে, কিন্তু আওয়াজটা দূর থেকে শুরু হয়ে এসে কাছে আসছে, আবার এইভাবে দূরে মিলিয়ে যাচ্ছে।
তার মানে দূর থেকে জিনিসটা আপনাদের বাসায় এসছে, এবং কিভাবে এসছে এরকম মানে আমরাও জানি না, বাট ব্যাপারটা হচ্ছে সামহাও এটা আপনার, মানে আপনার কাছে এসছে। তো এই জিনিসটা খুব অদ্ভুত লেগেছে আমার কাছে, এবং এটাকে মানে আমি জানি না যে আপনি কিভাবে সেই বাসায় ঢুকেছিলেন, এটা একটা রহস্যের ব্যাপার প্রথমত। দ্বিতীয়ত যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনার মানে কেন আপনি ওই বাসায় এইভাবে ঢুকবেন, এবং কেন রাতের বেলায় এই অদ্ভুত প্রাণীটাই বা কেন আসবে, এগুলোর সাথে রিলেশনও তো আপনি বের করতে পারেনি, একটার সাথে তার একটা কোনো কানেকশন নাই।
হ্যাঁ, একটার সাথে একটার কোনো কানেকশন নেই, বাট আমি আগেও যেভাবে বলেছিলাম যে জিন এবং অন্যান্য জিনিসের আসর কিছুটা, মানে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি এগুলোর মাধ্যমে, আগেও
বলেছি পড়াশোনা করেন সমস্ত জিনিস।
জি অবশ্যই, আমি এগুলো নিয়ে খুব পড়াশোনা করি,
এবং আপনি আপনি বলছেন যে এটাই। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা আবারও আপনার কাছে আসবো ইনশাল্লাহ। তার আগে আমরা একটু কিছু SMS পড়ে ফেলতে চাই, এবং আপনাদের সাথে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই সেই আলোচনা তো আমরা তারপরে যাব। তো আমাদের সঙ্গেই থাকতে হবে, এবং দারুণ দারুণ সব ঘটনা রয়েছে। আমি বলেছি যে আজকের এপিসোডটি হতে পারে হয়তো আজকের এপিসোড ওয়ান অফ দ্য বেস্ট এপিসোড, সো অবশ্যই মিস করবেন না। আরেকটা জিনিস কি, আমরা সবসময় সবকিছু ট্রান্সপারেন্ট রাখি, আমরা চাই আপনারা আমাদের স্টুডিওতে আসুন, সেই জন্য কথাগুলো বলছি। সেটা হচ্ছে যে আমরা শুরু থেকেই দেখি যে আপনারা আপনাদের ঘটনাগুলো নিয়ে অনেক কনফিউশন থাকে, যদিও সেটা থাকতেই পারে, এবং আমিও মানে যখন যদি এরকম একটা শো শুনতাম আমি কয়েকটা ঘটনা বিশ্বাস করতাম সেটা আমি মানে জোর গলায় বলতে পারি না আর কি। বাট আপনি একটা জিনিস মানে ক্লিয়ারলি জানবেন, আমরা সব ব্যাপারে খুব ট্রান্সপারেন্ট। আপনারা জানেন যে এখানে কারা আসছেন, ম্যাক্সিমাম মানুষজনই যারা আছেন তারা তাদের নাম ঠিকানা বলেন, আপনারা চাইলে তাদেরকে কিন্তু যে কোনো মুহূর্তে এক্সপিরিয়েন্সটা জিজ্ঞেস করতে পারেন। যেমন আমরা যখন বলি যে আমরা আউটডোরে যে শো করছি আমরা সেটা করি, আমরা যখন বলি যে আমরা ইনডোরে করছি তখন আমরা ইনডোরে করি, এবং দুটোতেই আপনারা জানেন, এবং আমরা এলাকাবাসীকে ইনভলভ করি। তো শুরু থেকে শেষ পর্যন্ত না আমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনাদের সাথে আমাদের সবচেয়ে বড় কমিটমেন্ট যেটা, সেটা হচ্ছে যে এই যে ট্রান্সপারেন্সি, রাইট, আমরা ট্রান্সপারেন্ট আপনাদের কাছে। এবং যে ফেসবুকে যারা আছে তাদের সাথে আপনারাও, আমাদের অনেক গেস্টের সাথে আপনারা কানেক্টেড, সো আপনারা জিজ্ঞেস করবেন তাদেরকে যে এখানে এসে কেমন লাগে, এই এক্সপিরিয়েন্সটা কেমন। আমিও চাইবো যারা এখানে আসেন এবং যারা এখানে আসতেন তারা তাদের এক্সপিরিয়েন্সগুলো আমার সাথে শেয়ার করবেন। ফেসবুকে তো আছেনই, সুতরাং ফেসবুকে আমরা যদি কারো ছবি পোস্ট করি তিনি তো দেখেনি যে আমার ছবির পেছনে কারা কমেন্ট করছে। আপনারা কোশ্চেন করতে পারেন, আপনারা কথা চালিয়ে যেতে পারেন, এবং আমরা সেটা নিয়ে মানে আমাদের কোনো প্রবলেম নেই, এনি টাইম আপনারা জিজ্ঞেস করতে পারেন যে কোনো কিছু। যাই হোক, ইমরান আমাকে SMS করেছেন মহাখালী থেকে, এবং আমাকে SMS এবং তার কাছে এখনো ভয় লাগছে না যদিও। সাগর আমাকে SMS করেছেন, লিখেছেন ডোন্ট স্টপ দ্য ফুর্তি, খুলনা থেকে লিখেছেন তিনি। ফিউজ আমাকে SMS করেছেন এবং তিনি বলছেন যে নাইস স্টোরি। সজীব আমাকে SMS করেছেন এবং আমাকে SMS করেছেন খুলনা থেকে আনোয়ার, এবং তার ওয়াইফ আফরিন, তারা ড্রাইভ করছেন এবং ভোটাফ্যাম শুনছেন। জ্যাকলিন আমাকে নাটক থেকে SMS করেছেন। দীপ লিখেছেন ফার্স্ট স্টোরিটা ভালো ছিল, ইয়েস আমার কাছে অদ্ভুত লেগেছে স্টোরিটা। লুৎফুল আমাকে SMS করেছেন এবং স্টোরিটা অনেক ভালো হয়েছে তাই লিখেছেন। শুভ মিরপুর 12 থেকে লিখেছেন যে আমার বাসাতেও একদিন মানে আমার তিনি তার মনে হচ্ছে তার বাসাতে এখন এই কুকুরটা চলে আসবে আর কি। রাজন আমাকে SMS করেছেন দুর্গাপুর রাজশাহী থেকে, ফার্স্ট স্টোরি জাস্ট অসম লেগেছে তার কাছে। হাসান খান আমাদের SMS করেছেন বিশ্বনাথ সিলেট থেকে। কাইফ আমাদের SMS করেছেন ফার্স্ট স্টোরি ওয়াজ নাইস। আমাদেরকে শাওন SMS করেছেন এবং আমাদেরকে এবং তিনি বলেছেন যে আই নো আজ তিনি কিছু কিছু ঘটনা জানেন যেগুলো হচ্ছে 1970 থেকে 1990 মধ্যে ঘটেছে, এবং তিনি বলছেন যে আই ক্যান্ট ইউজ ইন্টারনেট, এবং তিনি বলেছেন যদি তিনি কালেক্ট করতে চান তাহলে না, ফোন নাম্বার দিয়েছেন, বাট আপনাকে কারো না কারো মাধ্যমে এই ফোন নাম্বার দিয়ে হলো আপনাকে অ্যাটলিস্ট একটা ইমেইল আমাদের পাঠাতে হবে। ইফ ইট গেটস সিলেক্টেড দেন আমরা আপনাকে এই কল আপনাকে ইনভাইট করব, বা এই ফোন নাম্বার তখন আমাদের কাজে আসবে, বাট তার আগে পর্যন্ত আমাদের আসলে এই ফোন নাম্বার নিয়ে কোনো লাভ নেই, এটা নিয়মটা সবার জন্যই, সো কিছু মনে করবেন না। যারা মনে করেন যে ইমেইল করাতে ঝামেলা আছে বা ইমেইল করতে পারেন না, ফেসবুক থেকে কিন্তু আমাদের ঘটনা পাঠানো যায় এখন, তাই না? আমাদের যে পেজ রয়েছে www.facebook.com/radio.foodie এবং ভূতাফ্যাম.ট্রাসেল, সেখানে আপনি গিয়ে কিন্তু আপনি ইমেইল করে দিতে পারবেন, সেটা তো যদি আপনার কোনো প্রবলেম হয়। কারো হেল্প নেন প্লিজ এবং আমাদের পাঠিয়ে দেন, কারণ আপনার পাঠানো ঘটনা কিন্তু আমাদের ভীষণ দরকার। তাজ আমাদের SMS করেছেন, এবং আপনাদের জন্যই আমরা বেশি চিন্তা করবেন না, আমরা প্ল্যান করে রাখছি যে আমরা আস্তে আস্তে আরো বেশি আপনাদের কাছে যাওয়া আসাটা বাড়িয়ে দেব, যাতে করে আপনারা এটা করতে পারেন। এবং আমাদের বিভিন্ন শহরে আমাদের ফ্যান ক্লাব রয়েছে, সেই ফ্যান ক্লাবে ভূতাফ্যাম ফ্যান ক্লাব, সেখানে যেয়ে আপনারা ঘটনা তাদের হেল্প নিয়ে ঘটনা পাঠাতে পারেন। সো আমার মনে হয় যে এটা এমন কোন ডিফিকাল্ট কিছু না, একটু চেষ্টা করলেই পারবেন। প্লিজ আমাদের জন্য এটা করেন, যাতে প্রতি সপ্তাহে দারুণ দারুণ সব ঘটনা আপনাদের কাছে ফিরে আসতে পারে। আমরা যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং তিনি হচ্ছে হাফেজ সাহেব, আমাদের মইনুদ্দিন ভাই, এবং তার কাছে আমি যে প্রশ্নগুলো আমি বলছিলাম যে আপনাদের অনেক ধরনের প্রশ্ন থাকে, তারপর একটা চমৎকার ব্ল্যাক ম্যাজিকের ঘটনা তিনি বলবেন, সেই ঘটনাটা আমরা শুনবো। তবে তার আগে তার কাছে আমি কিছু প্রশ্ন জানতে চাই। আচ্ছা মইনুদ্দিন ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, এই যে আমরা কথা বলছিলাম, মানুষ যে ভয় পায় বিভিন্ন সময়, যেমন এই যে অনেকেরই প্রবলেম থাকে যে রাতের বেলায় শুলে বোবা ভূত যা কেউ বলেন, যে কেউ আবার অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যাও দেন এটা নিয়ে, হ্যাঁ সায়েন্টিফিক অনেক আছে, এক্সপ্লেনেশন আছে এটার। তো আপনার কাছে এই যে আমরা এটাকে যদি বলি যে বোবা ভূত যদি বলি, হ্যাঁ, সেই বোবা ভূতের যদি আপনার কোন ব্যাখ্যা থাকে, মানে কিভাবে এটা থেকে বাঁচা যায়।
রাত্রির বেলা ঘুমানোর সময় যে ব্যাঘাত ঘটে,
মানে স্লিপ প্যারালাইসিস বলি আমি, আর আমি আমি হচ্ছে বোবা ভূত বলি, আমি এটাকে বোবায় ধরা বলি বা আমি যেটাই বলি না কেন, হ্যাঁ এটা থেকে,
সেটা থেকে
আপনার কি মনে হয় যে কিভাবে বাঁচা যায়?
হ্যাঁ, রাতের বেলা ঘুমানোর সময় অবশ্যই উজু করে ঘুমাতে হবে।
আচ্ছা,
এরপর ডান পাশ থেকে, বুকের ডান পাশ থেকে শাহাদাত আঙ্গুলের দ্বারা আলিফ লাম মিম লিখে যদি কেউ ঘুমায়, তাহলে তাকে কখনো বোবা জিন অথবা যে কোনো বদ জিন তাকে আসর করবে না, সে সমস্ত খারাপি থেকে বেঁচে যাবে।
যাক, আর একটা জিনিস সেটা হচ্ছে যে আপনার কাছে যদি কেউ মানে প্রশ্ন করেন যে এই যে বিভিন্ন সময় মানুষজন যে ভয় পান, একা থাকতে ভয় পান, এবং একা থাকার যে এই যে ভয়টা যে কাজ করে, এই ভয়টা যদি কেউ চান যে না আমি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হব না বা আমি ভয়টা কাটাতে চাই, সেটার জন্য কি করা যেতে পারে?
যদি এরকম অনেকেই অনেক লোক আছে একা থাকতে ভয় পায়, অন্ধকার যেতে ভয় পায়, তাদের সেক্ষেত্রে আয়াতুল কুরসি পড়ে নেবে। যদি কারো আয়াতুল কুরসি মুখস্থ না থাকে, তবে সেক্ষেত্রে সে এটাকে তাসমিয়া বলা হয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সেটা পড়ে নেবে, সূরা ফাতিহাও পড়ে নিতে পারে, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়লেও সে ভয় থেকে নিষ্কৃতি পাবে।
ওকে, আপনারা বুঝতেই পারছেন যে আমরা আসলে কি করতে চাচ্ছি, তো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আমাদেরকে SMS করে সেই কোয়েশ্চেন জানাতে পারেন, ফেসবুকেও জানাতে পারেন আপনাদের যে সমস্ত প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো। এবং আপনি বলছিলেন যে মানে এই যে মানুষজন যে ব্ল্যাক ম্যাজিক দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, এবং আপনি বলছিলেন যে আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম যে দীর্ঘদিন কোন কোন মানুষ অসুস্থ থাকে, সেটাও ব্ল্যাক ম্যাজিকের একটা প্রভাব হতে পারে। এবং আপনার যে ঘটনাটা আপনি বলবেন সে তো মারাত্মক একটা ঘটনা, সে ঘটনাটা আমরা শুনবো। এটা ঢাকারই, পুরান ঢাকারই একটা ঘটনা তিনি আজকে আমাদেরকে শোনাবেন। তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিব, এবং বিরতির আগে আপনি যদি SMS করতে চান মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি FORTA স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm। আমাদের ফেসবুকে আপনারা যে চলে যেতে পারেন www.facebook.com/radiofurti and www.facebook.com/bhootfm.rasel। চলে যাচ্ছে একটা ছোট বিরতিতে, ফিরে আসছে এখনই, স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত FM, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন।
ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.0 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকে অতিথিরা। এখন যে ঘটনাটা রয়েছে, আমাদের কিন্তু পরে আরো অসংখ্য ভালো ঘটনা বলেছে, সুতরাং আপনারা সঙ্গে থাকুন। কিন্তু আমাদের যে ঘটনাটা রয়েছে সেটা ইমেইল, এবং এই যে এটা একজন পুলিশ সদস্য পাঠিয়েছেন, তিনি যদিও তার নাম আমাকে লিখেছেন, বাট আমি তার নামটা বলতে চাই না সবকিছু ঝামেলা এড়াতে। তিনি লিখেন, রাসেল ভাই আমি জানতে চাইব না আপনি কেমন আছেন, জানিয়ে ভালো আছেন এবং সবসময় ভালো দলে। আমি আমার জীবনের ভয়ঙ্কর একটা ঘটনা শেয়ার করব। আমার নাম অমুক, আমার দেশের বাড়ি কুষ্টিয়াতে, আমি একজন পুলিশ কনস্টেবল এবং আমি ঢাকায় কর্মরত আছি। ঘটনাটি আমার কর্মস্থলে, কথা না বাড়িয়ে আমি ঘটনায় যাচ্ছি। ঘটনাটি এক বছর আগের। একদিন রাতে আমি রামপুরার একটি চেকপোস্টে ডিউটি করছিলাম। রাত একটার দিকে একজন স্যার আসলেন এবং আমাকে বললেন, SI স্যার আর কি, তিনি বলছেন যে আমাকে বললেন যে একজন একটা ফোর্স দরকার। আমার ইনচার্জ আমাকে বললেন যে স্যারের সাথে যেতে। আমি যথারীতি স্যারের সাথে রওনা হলাম এবং ঢাকা মেডিকেল কলেজ পৌঁছালাম, এবং সেখান থেকে জানতাম না যে আমাকে সাথে আনা হয়েছে, কিছু সময় কেন সাথে আনা হয়েছে, কিছু সময় পরে বুঝলাম একটা লাশ পোস্টমর্টম করা হবে, এবং পোস্টমর্টম হয়ে গেলে আমাকে আমার সাথে লাশটি তার স্বজনদের বাসায় দিয়ে আসতে হবে। কোথায় দিয়ে আসতে হবে সেটাও লিখেছেন, বাট আমি সেটা পড়ছি না। লাশটি যখন আমার সামনে দিয়ে গেল, তখন আমি লাশটির চেহারা দেখলাম, একটা ছেলের লাশ, 20 কি 23 হবে। বুঝলাম এটা রোড অ্যাক্সিডেন্ট কেস। আমি যথারীতি বসে থাকলাম এবং পোস্টমর্টম হয়ে গেল। স্যারের সাথে লাশটা তার বাড়িতে পৌঁছে দিয়ে নিজের পোস্টে ফিরে গেলাম। আমি বুঝতে পারছিলাম শরীরটা ভারী লাগছে, তাই ভালো করে হাত মুখ ধুয়ে নিলাম। তারপর বেশ কিছুদিন কেটে গেল। কিছুদিন পর আবার ওখানেই নাইট ডিউটি পড়ল। রাত 3টার দিকে আমি চেকপোস্টার পাশে একটা চেয়ারে বসেছিলাম। হঠাৎ দেখলাম একটু দূরে রাস্তা থেকে একটু নিচে আচ্ছা আলোতে একটা ছেলে বসে আছে। এত রাতে এখানে বসে থাকা আমি অবাক হই। আমি কৌতূহল বশত একটু কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, এই তুমি কে, এখানে বসে আছো কেন? তখন ছেলেটি আমার দিকে তাকালো, আর আমি যা দেখলাম তার জন্য আমি তৈরি ছিলাম না। আমি দেখলাম সেই ছেলেটি বসে আছে যার কিছুদিন আগে আমি পোস্টমর্টম করিয়েছি। সে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি তখন সেন্সলেস হয়ে পড়ে যাই। পরে আমি নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করি এবং আমার ফ্রেন্ডরা বলেছিল আমি নাকি রাস্তার এক পাশে কাদার ভেতরে পড়েছিলাম। তখন আমি কাউকে ঘটনাটি বলিনি। ঘটনাটি আমি আমার এক সম্পর্কের নানাকে জানালাম। তিনি খুব পরহেজগার লোক ছিলেন। তিনি আমাকে একটা দোয়া শিখিয়ে দিলেন এবং বললেন এটা রোজ পড়তে, তাহলে আর সমস্যা হবে না। তারপর থেকে আর এমন হয়নি। আমি জানি না আমি কেন দেখলাম ওকে, উত্তরটা আজও জানা নেই। এবং চাকরির কারণে সময় সুযোগ করে আসতে পারবো না জানি, তাই আমি চাই আমার ঘটনা ভালো লাগলে আপনি পড়ে শোনাবেন, নাম দিয়েছেন তারপরে ফোন নাম্বার। থ্যাংক ইউ ভেরি মাচ। ঘটনাটা খুব অদ্ভুত লেগেছে। যে মানুষটিকে আপনি দেখেছেন মৃত অবস্থায়, সেই মানুষটিকে আবারও সামনাসামনি দেখা। আমি আজকের ভূত এফএম শুরু করেছিলাম এইরকম একটা সমস্যার কথা দিয়ে। দেখা যাক এরকম সমস্যা আরো পাওয়া যায় কিনা। আমরা আবার চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। তার আরো একটা ঘটনা আছে না, আর একটা ঘটনা আছে বোধ হয় না, সেই ঘটনাটা আমরা শুনে ফেলি, তারপরে আমরা মায়ানিতি ভাইয়ের কাছে আসব।
আমার এবারে আমার এখন যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা মহাসড়ক রিলেটেড। আমরা অফিসের কিছু কলিগ একটা বাসে করে, মিনি বাসে করে, 24 জনের একটা মিনি বাসে করে আমরা ভারতের দিকে যাচ্ছিলাম, বেনাপুল বর্ডার ক্রস করে কলকাতা যাওয়ার জন্য। তো আমরা এখানে রাত্রেবেলা একটু লেট নাইট আমরা রওনা দিয়েছিলাম, কারণ যেহেতু আমরা সকালবেলা ওখানে পৌঁছলে বর্ডার ক্রস করতে পারি, আমাদের বেশি সময় যাতে নষ্ট হয়। তো আমরা এখান থেকে রওনা দেওয়ার পরে আমরা অ্যারাউন্ড 3টার পরে পদ্মা ক্রস করেছিলাম, ফেরি ক্রস করেছিলাম। ফেরি ক্রস করার কিছুক্ষণ পরেই, মানে জাস্ট 5-10 মিনিটস আমরা হার্ডলি ড্রাইভ করেছিলাম। তারপর আমরা আমাদের বাসের পিছে থেকে একটা অ্যাম্বুলেন্স প্রচন্ড জোরে হর্ন দিয়ে যাচ্ছে। সো আমাদের যে সুপারভাইজার ছিল সে আমাদের ড্রাইভারকে বলছে যে ভাই আপনি গাড়িটাকে সাইড দিয়ে দেন, ও দেখেন না কত বারবার ইয়ে করছে, হর্ন দিচ্ছে। তো অ্যাজ ইউজুয়াল ড্রাইভার মানুষ, সে অ্যারোগেন্স, না আমি কেন তাকে সাইড দিব। আমাদের সুপারভাইজার একবার পিছিয়ে ঘুরে দেখলো যে এটা একটা অ্যাম্বুলেন্স। তো সে বলে যে ভাই অ্যাম্বুলেন্স সাইড দিয়ে দেন, রোগী মানুষও থাকতে পারে। তো উনি সাইড দিয়ে দিল, আমার ড্রাইভার সাইড দিয়ে দিল, তো গাড়িটা আমাদেরকে ক্রস করে সামনে চলে গেল। বলে রাখছি যে আমি ফ্রন্ট সিটে ছিলাম এবং আমার সাথে আমার খুব ক্লোজ একজন কলিগ ছিল, আমরা দুজনেই জেগেছিলাম, গল্প করছিলাম। আমরা দেখছিলাম যে আমাদের সামনে অ্যাম্বুলেন্স চলে এসেছে এবং বাসের আলোতে আমরা স্পষ্ট অ্যাম্বুলেন্সকে দেখতে পাচ্ছি। অ্যাম্বুলেন্সের গায়ে লেখা অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, দুটোই আমরা আমরা খুব সুন্দর করে লক্ষ্য করছি, নাম্বার দেওয়া সবকিছু। কিছুক্ষণ পর একবার চোখের সামনে থেকে রাসেল ভাই গাড়িটা একদম ভ্যানিশ, নাই একবার কিছু নাই যাতে ওখানে,
মুহূর্তের মধ্যে।
এটা দেখার পর সুপারভাইজার একটু শকড, মোস্ট প্রবাবলি সুপারভাইজার নতুন ছিল, সে ড্রাইভার বলছে ভাই এটা কি হলো। তো ড্রাইভার বললো এগুলো হয় রাস্তাঘাটে, এগুলো হয়, এগুলোর দিকে এত নজর দিতে নেই, চুপচাপ থাক, শান্ত থাক। তো এটার পর থেকে দেখলাম যে সুপারভাইজার নিজে একটু মানে কেমন গুটিয়ে গেল, ইঞ্জিনের উপর বসে পড়লো। কিছুক্ষণ যাওয়ার পরে আমরা দেখলাম যে ওই অ্যাম্বুলেন্সে আসেল ভাই রাস্তার এক পাশে উল্টে পড়ে আছে এবং একজন ওয়ার্ড বয় সে হাত দিয়ে আমাদের বাসকে থামানোর চেষ্টা করছে যে আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের হেল্পের দরকার। তো আমাদের ড্রাইভার কি গুলো ক্রস করে, খুব দ্রুত ক্রস করে চলে গেছে ওই অ্যাম্বুলেন্সকে। তো এটা দেখে সুপারভাইজার আবার একটু রেগে গেল, সুপারভাইজারকে বললো আরে আপনি দেখছেন ভাই অ্যাম্বুলেন্স অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি গাড়ি থামাবেন, এটা কোনো কথা হলো, মানবতা বলে কিছু আছে? তো ড্রাইভার বারবার ওনাকে এটা বুঝাচ্ছে যে ভাই এগুলো নিয়ে তুই মাথা ঘামাইস না, তুই তো দেখছিস কি হয়েছে, কিন্তু তারপর ওর এটা মাথায় ঢুকতেছে না। তো যেহেতু এই আলাপ এতটুকু চলছে, তো গাড়িটা বেশ অনেকটুকু সামনে চলে গেছে, আমাদের গাড়ি বেশ ফাস্ট ছিল। তো কিছুক্ষণ পরে যখন এই চিল্লা চিল্লিয়ে সুপারভাইজার এবং ড্রাইভারের আওয়াজ শুনে কয়েকজন স্যার, আমাদের সিনিয়র স্যার ছিলেন, ওনারা জিজ্ঞেস করছে, তারা জিজ্ঞেস করলেন যে ভাই কি কি সমস্যা? তো এরকম স্যার আমাদের একটা অ্যাম্বুলেন্স পিছিয়ে দেখলাম অ্যাক্সিডেন্ট হয়েছে, উনি থামাচ্ছে না। স্যাররা বললেন যে না এটা তো কোনো ইয়ে না, তুমি গাড়ি ব্যাক করো। তো আমরা গাড়ি ব্যাক করে আবার ফিরে আসলাম এবং ওই স্পটে এসে দেখি রাসেল ভাই দের ইজ নাথিং, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলে পড়ে গেলে একটা ট্রাক বা একটা লরি সেটাকে নিয়ে যাবে যতটুকু সময় প্রয়োজন তাও যায়নি, এখানে কোনো চিহ্ন নেই যে একটা গাড়ি পড়ে গেছে, কেউ আহত হয়েছে, কোনো গাড়ি গাছে ধাক্কা খেয়েছে, রোডে ধাক্কা খেয়েছে, কোনো কিছুর কোনো চিহ্ন নেই, কমপ্লিটলি ভ্যানিশড। তো এটার পরে আমাদের যে সুপারভাইজার ছিল যথেষ্ট ইয়ে হয়েছে এবং ক্যালকাটা যাওয়ার পরে সে অসুস্থ ছিল, এবং সে এতটাই অসুস্থ ছিল যে অলমোস্ট সে ছয় মাসের মতো অসুস্থ ছিল এবং তার হাফ বডি প্যারালাইজড হয়ে গেছে।
ও মাই গড, ও মাই গড।
এবং সে ক্যালকাটায় ট্রিটমেন্টে ছিল, এখন কিছুদিন আগে সে ট্রিটমেন্ট শেষ করে দেশে ব্যাক করেছে।
থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাই আমাদের মাইনুদ্দিন ভাইয়ের কাছে, এবার আমরা সেই ব্ল্যাক ম্যাজিক এর ঘটনাটা শুনবো এবং ব্ল্যাক ম্যাজিক নিয়ে আরো ঘটনা হয়তো পরে থাকতেও পারে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনা। আরেকবার শুরু করতে হবে।
তুমি কি কলেজে পড়ুয়া ছাত্রী? তুমি একজন তান্ত্রিকের কাছে গেছেন, ওনার একজন ছেলে বন্ধুকে তার মনের ভিতরে আনার জন্য, তার প্রেমে যেন সে আকৃষ্ট হয়, তাকে ভালোবাসে, সেই জন্য তাকে ভুলে না যায়। তো সে তান্ত্রিক তার কাছ থেকে বললো যে ঠিক আছে আমি এনে দেব, তোমার মাথার চুল দিয়ে যাব। তার কপালের উপর থেকে সে মাথার চুল নিয়ে গেছে এবং নাম এগুলো নিল, তার নাম তার মার নাম নিল। উনি যখন দেওয়ার পরে সে তান্ত্রিক তার কাছ থেকে যখন বললো যে আমি এই কাজটা করে দিতেছি, তো রাত্রে আর এটার দিকে ওই মেয়ের ভাই আমাকে ফোন করে যে এক্ষুনি এই মুহূর্তে আপনি আমাদের বাসে আসেন। তো আমি যে এটা তো সম্ভব না, রাত আর এটা বাজে, এখন তো কোনো মতে আমি আসতে পারবো না, আমি সকালে আসব। তো ভাই বলতেছে আমার বোনের অবস্থা প্রচন্ড খারাপ, খুবই অস্থিরতা, সে ঘর থেকে বাহিরে চলে যেতেছে, এমনকি আমরা একটা ঘরের মধ্যে জিন দেখতে পাইলাম, আর আমার বোন অন্য একটা কি তান্ত্রিকের নাম বলে বলে চিৎকার পারতেছে, আসলে আমার জন্য উপকার হয়। তা বলে এখন কোনো পক্ষে সম্ভব না, তুমি একটা কাজ করো, এই ফোনটা তোমার বোনের কাছে দাও। যখন ফোনটা ওর বোনের কাছে দিলাম, তার সাথে দুটো কথা বললাম, তখন সে স্থির হয়ে থাকলো। পরে সকালবেলা আমি তার বাসায় যাই, যখন আমি তার বিছানার উপরে বসি, বিছানায় বসার পর পুরো আমার শরীরটার মধ্যে তার বিছানার থেকে গরম বাতাস চলে আসতেছে, তখন আমি খুব অস্থিরতা করি যে বিষয়টা কি, বিছানার মধ্যে কি আছে। তখন আমি তার ঘরের লোকদেরকে বললাম এক কাজ করেন, মেয়েটাকে খাট থেকে নামান এবং বিছানাটা পরিষ্কার করে নেন। বিছানা যখন পরিষ্কার করলো কিছু দেখা গেল না, তখন বললাম যে জাজি মেয়ের ভিতর দেখেন কোথাও ছেঁড়া পড়া আছে কিনা, এটা ভিতরে হাত দিয়ে দেখেন কি আছে। যখন জাজিমটার ভিতরে হাত দিয়ে দেখল, সেটা মাদলির ভিতরে এই মেয়ের যে মাথার চুল নেওয়া হয়েছিল সেই মাথার চুল আছে এবং গাছের শেকড় আছে। যে তান্ত্রিকের কাছে যে মেয়েটি গিয়েছিল সেটা জিনের চালার মাধ্যমে কালো জাদু করে সেই মাদুলিটা ঘরের মধ্যে রাখা হয়, আর সেই রাত্রিতেই তার ঘর যে জানলা বন্ধ ছিল, দরজা বন্ধ ছিল, জানলা ফুটো করে, গ্লাসটাকে ফুটো করে সেই জিনটা চলে আসে ঘরের ভিতরে। মেয়েটা সেই জিনটাকে দেখতেছে, সে তার তান্ত্রিক যার কাছে গিয়েছিল সে তাকে দেখতেছে, আর তার ঘরের ফ্যামিলি সবাই দেখতেছে, এটা একটা বদ জিনের মতো দেখতে, খুব খারাপ অবস্থা, ওরা সবাই ভয় পাইতেছিল। কিন্তু মেয়েটাই শুধু বলতেছিল আপনি এত রাত্রে আমার ঘরে কেন আসলেন, কি প্রয়োজন? উনি এক্ষুনি চলে যেতে চাইতেছিল বাসার থেকে, যে ঠিক আছে আমি আপনার সাথে চলে যেতেছি। মেয়েটা বারবার বলতেছে দরজা খুলে দাও, আমি তান্ত্রিকের সাথে বাহিরে যাব। তো ওরা সব অবাক যে আমরা তান্ত্রিক বা কোনো কিছু দেখতেছি না, যার নাম বলতেছে আমরা কিছুই দেখতেছি না, আমরা তো বদ জিন একটা দেখতেছি, খারাপ কেমন দেখা যায়, আর ও কি বলতেছে। তখন ওই মেয়েটাকে আমি যখন বললাম ঠিক আছে যাও তুমি উজু করে আসো আমি তোমাকে দেখব, যখন সে উজু করার জন্য ঘর থেকে ওয়াশরুমের দিকে যায় তখন সামনের দিক থেকে তাকে ধাক্কা মারে, সামনের দিক থেকে যখন ধাক্কা মারে সে পড়ে যায়। তখন তার গার্জেনদের বললাম তাকে তুলেন, উঠিয়ে আপনার সাথে দুইজন মিলে যান যাকে উজু করে নিয়ে আসেন। তখন তারা উঠায়, উঠে উজু করে নিয়ে আসার পরে আমি তখন ওই জায়গায় যেখান থেকে ও ধাক্কা মেরে পড়ে গেছিল আমি সেই জায়গাটাতে যাই, সেই জায়গায় গিয়ে আমি ঘোরাঘুরি করি যে দেখি কি আছে। আমি ওই ঘরটাতে যেখান থেকে পড়ে গেল সেখানেও আমি দেখতে পেলাম যে একই অবস্থা, যে প্রচন্ড গরম বাতাস বেরোইতেছে। তখন আমি দেখতেছি ওই জিন যে পাঠানো হয়েছিল চালান করে সেই ঘরের মধ্যে সে এখনো আছে। পরবর্তীতে মেয়েটাকে যখন উজু করে বসালাম, বসিয়ে আমি যখন বসছে তখন আমি তার গালের মধ্যে ব্রণের মতো একেবারে খুব এখনই সেই গালগুলো থেকে লাল লাল দাগ ব্রণগুলো এখনই উঠা মাত্র উঠছে, তখন দেখলাম যে সেই জিনটা তাকে চর মারছিল।
আচ্ছা, চর মার থেকে উঠছে ওই জিনিসগুলো
গাল থেকে, এই যে এখন যে চর মারছে, চর মেরে যে ওকে ফেলে দিছিল সেটাই এখন একেবারে দাগটা। পরবর্তীতে আমি যখন বসে তাকে মাথায় হাত রেখে যে তদবিরটা করলাম এবং বললাম যে এটা ছেলেটা ওকে হয়তো ভালোবাসে আর যার কারণে ওর জন্য এই কালো জাদুটা অর্থাৎ এই কাজটা করেছে, তখন আমি বসেই খবরটাই নিয়েছি এবং মেয়েকে যখন জিজ্ঞেস করলাম তখন মেয়েটা আমাকে সত্য কথাই বলছে যে আমি এরকম এই কাজটা করেছি ওই তান্ত্রিকের কাছ থেকে এই জিনিসটা করলাম। তখন বললাম যে মাদুলির ভিতরে যে আপনার চুল দেখতে পেলাম অনেকগুলো চুল এবং শেকড় বেকর, সেই তান্ত্রিক এই মেয়েটাকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য, মেয়েটা যেন তান্ত্রিকের হয়ে যায়, মেয়েটা যেন তান্ত্রিকের কাছে চলে যায়, সেই জন্য এই তান্ত্রিক এই কালো জাদুটা করেছে, জিনটাকে পাঠাইছে তাকে নেওয়ার জন্য।
আচ্ছা, এটাই ছিল ঘটনা, রাইট? থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটু ফেসবুক দেখে নেই এবং ফেসবুকের পরে আমাদের চমৎকার আরো কিছু ঘটনা রয়েছে এবং আমাদের নতুন কিছু গেস্ট রয়েছে, তারাও আসবেন। মিরপুর থেকে কাউসার আহমেদ অ্যাপ দিয়ে শুনছেন এবং তিনি ছবি আপ করেছেন দেখতে পাচ্ছি, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আরো অনেকেই, যেমন আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি সোহাগ উদ্দিন আমাদের সঙ্গে রয়েছেন এবং আমাদের সাথে দেখতে পাচ্ছি, তিনি লিখছেন যে সবকিছু মিস হতে পারে কিন্তু ভূতদাতা মিস হবে না। সুকান্ত বিশ্বাস আমাকে একই কথা লিখেছেন, হারানো দিনগুলো আমাদের লিখেছেন আই লাভ ভূত এফএম, আয়েশা খান মিমি লিখেছেন আমিও শুনছি, আমাদেরকে দেখতে পাচ্ছি যে ওয়ান ম্যান আর্মি লিখেছেন হ্যালো রাসেল ভাই, এবং তিনি সাগর ভূত এফএম এর নিউ ফ্রেন্ড সেটা লিখেছেন, সিলেট থেকে তিনি লিখছেন, এগুলো সব ফেসবুক থেকে পড়ছি। কিন্তু আমাদেরকে দেখতে পাচ্ছি আসিফ নেওয়াজ আমাদের সাথে আছেন এবং তিনি নোয়াখালী থেকে আমাদেরকে শুনছেন এবং তিনি বলছেন যে আগে চাইলেও শুনতে পারতাম না বাট এখন তিনি শুনতে পাচ্ছেন এবং ভালোভাবে শুনতে পাচ্ছেন। শেখ জব্বার আমাদের সাথে আছেন অ্যাপ দিয়ে শুনছেন, কামাল আমাদের সাথে আছেন নিউ ইয়র্ক সিটি থেকে তিনি শুনছেন, কামাল হোসেন, এবং অ্যাপ দিয়ে তিনি শুনছেন ফুল ভলিউমে আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও এখানে আছেন মোহাম্মদ আবু ইউসুফ এবং তিনি এবং তার কিছু ফ্রেন্ড আছে ইউনিভার্সিটি থেকে, তারা শুনছেন ভূতাত্মে এই মুহূর্তে। আমাদের দেখতে পাচ্ছি তারেক আজিজ আছেন আমাদের সঙ্গে এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, আচ্ছা তিনিও শুনছেন আমাদেরকে সে জানিয়েছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি যে রাইমা সুলতান আছেন আমাদের সঙ্গে, সেকেন্ড স্টোরিটা ইন্টারেস্টিং লেগেছিল তার কাছে। আমাদেরকে কামরুল হাসান রকি লিখেছেন ভূতাত্মের সাথে তিনি আছেন, আফটার লং টাইম তিনি আবারও ফিরে এসছেন আমাদেরকে। এছাড়াও সম্রাট সর্দার বলছেন যে আমি সম্রাট রংপুর থেকে শুনছি, এস কে সাজু খান আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন আরো অনেকেই। আপনি যদি আমাদের এখানে কমেন্ট করতে চান তাহলে চলে যান www.facebook.com/bhutfm.rassel, এছাড়া আপনি চলে যেতে পারেন www.facebook.com/radio.foodti, এছাড়া আপনি চলে যেতে পারেন আমাদের টুইটার পেজে এবং সেখানে যে আপনি আরজে রাসেল সার্চ দিয়ে আপনি সেখানে আরজে রাসেল সার্চ দিয়ে আপনি পেতে পারেন, সেখানে তো রাসেল আন্ডারস্কোর ভূতফম এই নামে পেয়ে যাবেন আপনি। তো যাই হোক, আমাদের এইখানে যদি আপনি SMS করতে চান মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা এবার একটা ছোট্ট ঘটনা যাব, ছোট্ট না বেশ বড় ঘটনাতেই যাব আমরা, এবং সেই ঘটনাটা আরো একটা ইমেল এবং সেই ইমেলটা আমি এখন এই মুহূর্তে পড়ছি আপনাদের জন্য। ঠিক যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি যে রাসেল ভাই আশা করি ভালো আছেন, অনিবার্য কারণে আমার নাম প্রকাশ করবেন না। এবং তারপর তিনি তার নাম লিখেছেন, তারপরে লিখছেন, আমি পুরান ঢাকার শাঁখারি বাজার থেকে লিখছি। আমি ভূতফিমের একজন অন্ধ ভক্ত। আজকে আমি আপনাদের সাথে আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা শেয়ার করতে চাচ্ছি, যেটা আজও আমার জীবনে বর্তমান। কাজের চাপের কারণে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। যদিও জানি না আমার ঘটনাটা কতটুকু আপনাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হবে, তবু আমি বলছি, আমি একজন পাথরের নাম ফলক খোদাই করে খোদাইয়ের কাজ করি। সবসময় আমি আমার অফিসে পাথর খোদাই করে থাকি। কিন্তু একদিন এক কাস্টমার আমার বসকে ফোন দিয়ে বলে যে তার পাথরের বানান ভুল হয়েছে। সেই পাথরটি একটি কবরস্থানের কবর জিয়ারতের পাথর ছিল এবং সেটি ইতোমধ্যে স্থাপিত করে ফেলা হয়েছে, বিধায় আমাকে সেই স্থানে গিয়ে পাথরের লেখা ভুলটি সংশোধন করে দিয়ে আসতে হবে। সেই রকমই আমার বস বললেন। তারিখটা ছিল 1-2-2017, রোজ বৃহস্পতিবার। সেই দিন মানে দুই তারিখ, এক মানে জানুয়ারি মাসের 2 তারিখ সম্ভবত উনি বলছেন, সেই দিন আমাকে সেই কাজে পাঠানো হয়েছিল। আমাকে যেখানে যেতে হবে সেই জায়গাটি ছিল মানিকগঞ্জের সিংগাইলের আশেপাশের কোন একটি কবরস্থান। বলে রাখা ভালো যে আমি এর আগে কোনদিন মানিকগঞ্জ যাইনি। আমার বস উক্ত কাস্টমারের ফোন নাম্বার পাঠিয়েছিল। বলে রাখা ভালো, সেই কাস্টমারকে আমি কখনো দেখিনি এবং উনিও আমাকে দেখেননি। ঘটনার দিন কাজ থাকার কারণে আমি রওনা দিই দুপুর 3:30 দিকে, অর্থাৎ 3:30। রাস্তায় অনেক জ্যাম থাকায় আমার পৌঁছাতে সন্ধ্যা 7 বেজে যায়। আমি সিংগাইর বাস স্ট্যান্ডে নেমে সেই কাস্টমারকে ফোন দেই। সে আমার ফোন রিসিভ করে বলে বাস স্ট্যান্ডের ডান দিকে শফিক ভাইয়ের মিষ্টির দোকানের সামনে অপেক্ষা করতে এবং সে ওইখানে তার লোক পাঠাবে এবং আমাকে সেই লোক রিসিভ করবে। প্রায় 15 মিনিট অপেক্ষা করার পর একটা লোক আমার সামনে এসে বলল, আপনি কি আকাশ ভাই কবরের পাথর খোদাই করতে এসেছেন? আমি বললাম হ্যাঁ। উনি বলল, আমাকে রিয়াজ ভাই পাঠিয়েছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। বলে রাখা ভালো, ওই কাস্টমারের নাম রিয়াজউদ্দিন। এইবার আমি আপনাদের সেই লোকটির বর্ণনা দেব যিনি আমাকে রিসিভ করতে এসেছেন। ওই লোকটির উচ্চতা প্রায় 6 ফুট এবং 6 ফুটের কাছাকাছি তার উচ্চতা। গায়ের রং ছিল ঘন কালো, তার পরনে ছিল সাদা পাঞ্জাবি এবং পাজামা এবং খুবই কম কথা বলেন তিনি, তাই তার সাথে হাঁটতে হাঁটতে আমার মোটেও ভালো লাগছিল না। কিন্তু কি কার করা, ফিরে তো মানে যেতে তো হবেই। তো গ্রামের পথ রাত হয়ে যাওয়ার কারণে দোকানপাট বন্ধ হয়ে গিয়েছে এবং রাস্তাঘাটও খুবই নির্জন। 45 মিনিট হাঁটার পর আমি ওই লোকটিকে জিজ্ঞেস করলাম, ভাই আর কত দূর? কিন্তু কোন উত্তর পেলাম না তার কাছে। আমাকে কাস্টমার বলে দিয়েছিলেন যে বাস স্ট্যান্ড থেকে কবরস্থান মাত্র 10 মিনিটের পথ, এদিকে 45 মিনিট হয়ে গেছে প্রায় এবং তাই খুব ভয় করছে এবং সাথে সাথে বিরক্তিও লাগছে। কিন্তু কি আর করার, অনেকক্ষণ পর একটা পুরনো কবরস্থানে আমাকে ওই লোকটি নিয়ে আসলো এবং পুরনো জলচকিতে বসতে দিয়ে বলল, আপনি আপনার কাজের জিনিসপত্র বের করুন, আমি 5 মিনিটের মধ্যে আসছি। এই বলে লোকটি চলে গেল। আমি নির্জন পরিবেশে, আমি আর একটা নীরব কবরস্থানে একা। আমি অপেক্ষা করতে করতে দেখি 15 মিনিট হয়ে গেছে কিন্তু লোকটি আর আসছে না। খুব বোরিং লাগছিল, তাই মোবাইল বের করে গেমস খেলার সিদ্ধান্ত নিলাম। ঠিক ওই সময় সেখানে কারেন্ট চলে আসে। তখন নিজেকে আরো একা মনে হয়, কারেন্ট চলে যায় সরি, তখন নিজেকে আরো একা মনে হল। তাই ওই লোকটিকে মনে মনে বকতে শুরু করলাম যে আমাকে একা ফেলে রাখার জন্য। নিজেকে নিয়ন্ত্রণ করে সেই গেমস খেলা শুরু করলাম। কবরস্থানের পরিবেশ আরো গম্ভীর হয়ে গেল অন্ধকারের কারণে। আমি যখন গেমসে মগ্ন, তখন ঠিক তখনই আমি অনুভব করলাম আমার চোখের পাশ দিয়ে সাদা কিছু একটা দ্রুত চলে গেল। কিন্তু আমি তেমন পাত্তা দিলাম না বিষয়টিকে, কারণ আমি খেলায় মগ্ন। কিছুক্ষণ পর পুনরায় আবারও মানে 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 আরেকটা ঘটনা ঘটলো এবং ব্যাপারটা আমি বোঝার জন্য গেম অফ করলাম। এইবার যা দেখলাম তা দেখে আমি খুবই আশ্চর্য হয়ে গেলাম। আমি দেখলাম কাফনের কাপড় পরা একটা অবয়ব দ্রুত চলে গেল। তা দেখে আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে সাথে সাথে আমি দৌড় দিয়ে কবরস্থানের বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কিন্তু এতটাই অন্ধকার ছিল যে আমি কবরস্থানের গেট খুঁজে পেলাম না। এদিক ওদিক ছুটছি কিন্তু গেট খুঁজে পাচ্ছি না। ঠিক তখনই একটা ঘর দেখতে পেলাম আর কুপির আলো জ্বলছে সেই ঘরে। তাই কোনো কিছু না ভেবে আমি সেই ঘরে গেলাম এবং গেটে নক করতে এক বৃদ্ধ মহিলা বের হয়ে আসলেন এবং আমাকে ভেতরে নিয়ে আসলেন। মহিলাটির বয়স 100 ঊর্ধ্বে হবে, ঠিক বলতে পারবো না। আমি ভেতরে গিয়ে তাকে আমি সব ঘটনা খুলে বললাম। সব শুনে তিনি বললেন, ওই লোকটি হচ্ছে আমার ছেলে, যে আমাকে এখানে যে তোমাকে এখানে নিয়ে এসেছিল, সে বলে তুমি বসো, আমি তোমার জন্য জল খাবার নিয়ে আসছি। এই বলে ওই মহিলাটি রান্নাঘরে চলে গেলেন। কিন্তু আমি বুঝতে পারলাম না যে আমার জন্য আমি পারলাম না যে আমার জন্য আরো ভয়ঙ্কর কোনো কিছু অপেক্ষা করছিল। কিছুক্ষণের মধ্যে ওই মহিলাটি একটা কাপ ও একটা প্লেট কি যেন নিয়ে আসলো, ঠিক অন্ধকারের কারণে আমি দেখতে পাইনি, এবং সামনে এসে আমার হাতে দিয়ে বলল, নাও খাও। আমি প্লেটটি হাতে নিয়ে যা দেখলাম তা বলতে গিয়ে আমার গা শিউরে উঠছে। আমি দেখলাম ওই কাপে তরতাজা রক্ত এবং প্লেটে সদ্য কাটা দুটি আঙুলের টুকরো। আমি চিৎকার দিয়ে ওই প্লেটটি ছুটে ছুঁড়ে ফেলে দিলাম এবং মহিলাটির দিকে তাকাতে দেখি তিনি ভ্যানিশ হয়ে গেছেন। আমি মহিলাটিকে আর দেখতে পাচ্ছি না। আমি দৌড়ে ওই ঘর থেকে বের হয়ে গেলাম, কিন্তু বাইরে থেকে কি জানি এক দরজাকে যেন দরজা বন্ধ করে দিল। আমি কোনো দিশা না পেয়ে ভেতর থেকে দৌড় দিলাম এই ভেবে যে দরজা আছে কিনা বের হওয়ার জন্য। কিন্তু আমি পৌঁছে গেলাম রান্নাঘরের দিকে আর সেখানে গিয়ে দেখি যে ওই বৃদ্ধ মহিলাটি একটা ফাঁসির দড়িতে ঝুলছে এবং তাকে খুব বিচ্ছিরি, তার মুখটা খুব অন্যরকম লাগছে এবং তার হাতের দুটো আঙুল কাটা এবং সেই ক্ষতস্থান থেকে রক্ত ঝরছে। এই দৃশ্য দেখে আমি আর নিজেকে ঠিক রাখতে পারিনি, পরে সেন্স হারিয়ে ফেললাম। যখন জ্ঞান ফিরল আমি তখন দেখলাম আমার সামনে একজন হুজুর, এবং কিন্তু অন্ধকারের মধ্যেও তার চেহারাটা আমার কাছে স্পষ্ট মনে হচ্ছিল। শরীরে অদ্ভুত রকমের জ্যোতি বের হচ্ছে। সে প্রশ্ন করল, তুমি এখানে কি করছো? কিন্তু আমি আমার সাথে এত সব কিছু ঘটে যাওয়ার পর তাকেও বিশ্বাস করতে পারছি না। কিন্তু সে আমাকে আশ্বাস দিল, সে মসজিদের ইমাম। তখন তাকে আমি সব ঘটনা খুলে বলাতে সে আমাকে বলল একটা পুরানো কবরস্থান এবং অনেক বছর ধরে এটা বন্ধ পড়ে আছে, আর বলল তুমি মানে এটা একটা পুরনো কবরস্থান, আর বলল তুমি একটা ভাঙা কবরে পড়েছিলে। আমি তাকিয়ে দেখি, হ্যাঁ ঠিকই বলেছেন উনি। এবং সে বলল যে আমি তোমাকে নিয়ে যাব সেই কাস্টমারের কাছে। এই বলে আমি আগে যাচ্ছি, উনি পিছন পিছন আসছেন। হঠাৎ পিছনে তাকিয়ে দেখি উনি নেই। তখন আমি আর কিছু না ভাবতে পেরে নিজের ফোনটা বের করলাম আর ঘড়িতে দেখি তখন রাত 11:30 বাজে এবং মোবাইলের নেটওয়ার্ক চলে গেছে। তাই আর দেরি না করে কাস্টমারকে ফোন দিলাম, তাই চলে এসেছে তাই আর দেরি না করে কাস্টমারকে ফোন দিলাম আর উনি আমাকে এক ধমক দিয়ে বললেন, আপনি কোথায় ছিলেন এতক্ষণ? আমি তাকে বললাম, আমি পুরো ঘটনা পরে বলছি, আগে আপনি আমাকে পুরনো কবরস্থান থেকে নিয়ে যান। তারপর তিনি এসে বললেন, কি হয়েছে? আমি 5 ঘন্টা ধরে আপনাকে ফোন দিচ্ছি, আপনার ফোন বন্ধ কেন? আর আপনার পুরো শরীরে কাদা লেগে আছে কেন? তখন আমি তাকে পুরো ঘটনা খুলে বলতে চাইলাম। সে আগ বলল, আগে বাসায় চলেন, জায়গাটা ভালো না। পরে বাসায় যাওয়ার পর তিনি আমাকে পুরো ঘটনা খুলে বললাম তাকে, এবং আমার ঘটনা শুনে তিনি বললেন যে আমাকে যে কবরস্থানের কাজে আনা হয়েছিল সেটা এটা না, এবং তিনি বললেন যে আমাকে ভুল জায়গায় নিয়ে আসা হয়েছে। কিন্তু আমি সেই লোকটিকে যে লোকটি নিয়ে এসেছে সেই লোকটিকে তিনি পাঠাননি। যাই হোক, আল্লাহর অশেষ মেহরবানিতে আমি বেঁচে গেছি। এবং তারপরে উনি যা বললেন তা শুনে আমি অবাক। উনি বললেন যে আপনাকে যে ইমাম সাহেব ঘটনাস্থল থেকে বাঁচিয়েছেন তিনি হচ্ছেন আমাদের নতুন কবরস্থানের ইমাম, আর গত 3 দিন আগে উনি মারা গিয়েছেন। যাই হোক, আজকে অনেক রাত হয়ে গিয়েছে, আজকের দিনটা আপনি আমার বাসায় বিশ্রাম নেন, কাল সকালে কাজ করে আপনি বাসায় চলে যাবেন। আমি তার কথা মতো কাজ করলাম, কিন্তু এই একটা ঘটনা আমার প্রাত্যহিক জীবনের অংশ হয়ে অনেকাংশে জড়িয়ে গেছে। একটা ভয়ঙ্কর স্বপ্ন আমাকে এখনো তাড়া করছে, সেই স্বপ্নটি হচ্ছে ওই বৃদ্ধ মহিলাটি আমাকে স্বপ্নে সে প্রায় বলে, আমার দুটো আঙুল যেটা ছুঁড়ে ফেলে দিয়েছিলাম এবং আমি জানি না যে এই অভিশাপ থেকে কবে মুক্তি পাব, তবুও আপনাদের সবার আশীর্বাদ প্রার্থনা করছি। এই ছিল আমার ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন। আরেকটি ভয়ঙ্কর ঘটনা যেটা আমার বন্ধুর সাথে হয়েছে, সময় পেলে আরেকদিন জানাবো। নমস্কার। এই ছিল ঘটনা, সময় তো নাই কোনো কিছু বলার স্টোরিটা নিয়ে, ফিরে এসে বলি, আপাতত একটা বিরতিতে চলে যাই। Stay tuned Radio Phukti and don't stop the Phukti.
Exclusively on FusionBD.com.
FM. Bhoot FM. The night comes alive with Gramin Form.
ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.0 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার। এবং আমি দেখতে পাচ্ছি যে এখানে অনেকে SMS করেছেন, মাসুম SMS করেছেন আমাকে এবং তিনি বলেছেন যে আনবিলিভেবল অ্যান্ড এক্সেলেন্ট। আমাদেরকে জিহাদ SMS করেছেন এবং রাজশাহী থেকে তিনি SMS পাঠিয়েছেন। অপি আমাদের SMS করেছেন যে ঘুম আসছে বাট ভূত FM ছেড়ে ঘুমানোটা ইম্পসিবল। আমাদেরকে SMS করেছেন তন্ময় মিরপুর 2 থেকে, ভূত FM ইজ ভূত FM, থ্যাংক ইউ, আপনি আমাদেরকে এটা লিখে পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ। SM সিফাত আমাদের SMS করেছেন যে কেমন আছেন। আবু নাইম আমাদের SMS করেছেন ময়মনসিং থেকে। আমাদেরকে সোয়াদ SMS করেছেন আমাদেরকে রুহুল, কুশল, সুরেশ, স্মাইল, সজীব সহ আরো অনেকে আমাদেরকে SMS করছেন। দেখতে পাচ্ছি রাসান, এছাড়া আমাদেরকে পাউল SMS করেছেন, পাউল রহমান বাগেরহাট থেকে আমাদেরকে SMS করেছেন। রৌনক এছাড়াও আমাদেরকে SMS করেছেন। দেখতে পাচ্ছি MD মামুন, এছাড়াও ময়মনসিং থেকে মহিন হিমেল আমাদের SMS করেছেন। নাইনা আমাদের SMS করেছেন, নাইনা নাফিজা, এবং তিনি বলছেন আমার সাথে অনেক ঘটনা রয়েছে এবং তিনি বলছেন যে আমাদের শ্যামলীর বাসায়। আপনি ঘটনা পাঠান এবং আপনার ঘটনা সিলেক্টেড হলে আমরা আপনাকে ইনভাইট করব। আপনি আমাদেরকে ইউ ক্যান জয়েন আস লাইভ। আমাদেরকে দেখতে পাচ্ছি মারিয়া মুনিরা আঞ্জুম মুক্তা SMS করেছেন খুলনা থেকে, এবং আম্মুর সাথে শুনছি, ভালো লাগছে। সঞ্জু আমাদের SMS করেছেন। আমি নিশাদ SMS করেছেন সাভার থেকে, তিনি শুনছেন। এছাড়া দেখতে পাচ্ছি আমাদের এখানে SMS করেছেন, দেখতে পাচ্ছি সালাউদ্দিন রাসেল, আচ্ছা সালাউদ্দিন রাসেল ভাই, আচ্ছা, এবং আমাদেরকে SMS করেছেন MM রনি নরসিংদী থেকে, এবং আমাদেরকে SMS করেছেন ফরাজ এবং জেসিয়া চিটাং থেকে, তারা শুনছেন। লাস্ট ঘটনাটা খুব ভয়ঙ্কর ছিল আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি যে SMS আমাদেরকে দেখতে পাচ্ছি যে অভি SMS করেছেন নীরব রাজশাহী থেকে, এবং SMS করেছেন টঙ্গী থেকে শুভ্র, SMS করেছেন হাসান খান, এছাড়াও শিলা খুলনা থেকে SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি যে ফাহাদ। তো যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। ভূত FM নিয়ে আপনাদের অনেক এক্সপেকটেশন আমরা জানি, আপনাদের যত বেশি এক্সপেকটেশন তত বেশি আমাদের চ্যালেঞ্জটা বেড়ে যায়। এত বেশি এক্সপেকটেশন না থাকলে হয়তো আমরা আরো অনেক বেশি মানে হাসি ঠাট্টা করে কিছুক্ষণ এবং তারপরে কিছুক্ষণ দু একটা ঘটনা দিয়ে আমরা হয়তো শেষ করে ফেলতে পারতাম, বাট আপনাদের এক্সপেকটেশন মেটাতে গিয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। কারণ আমাদের প্রতিনিয়ত ঘটনা খুঁজতে হয় যে কার কাছে ঘটনা পাই, কার কাছে ঘটনা পাই। তো আপনারা আলহামদুলিল্লাহ অনেক ঘটনা পাঠান এবং আশা করছি ভবিষ্যতে পাঠাবেন, এবং স্টুডিওতে এসে যেভাবে শেয়ার করছেন সেভাবে শেয়ার করবেন, এবং যারা স্টুডিওতে আগে এসছেন তারাও অন্যদেরকে ইন্সপায়ার করবেন, এবং আপনারাও নিজেরাও অ্যাটলিস্ট লিখবেন যে আপনাদের এখানে এসে কেমন লেগেছে। পুরো এক্সপিরিয়েন্সটা লিখতে পারেন, পুরো প্রসিডিওরটাও চাইলে লিখতে পারেন, এবং এই এই প্রসিডিওরটা অন্য কোন জায়গার প্রসিডিওর আমি জানি না যে কেমন, বাট আমাদের প্রসিডিওরটা লিখলে আমাদের ভালো লাগবে, এখানে লুকানোর কিছু নেই। তো যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। এক সেকেন্ড।
জি শ্রোতা বন্ধুরা, আমি সঞ্জয় বলছি, আমি এসেছি যাত্রাবাড়ি থেকে, এবং আমি বিশেষ একটি প্রতিষ্ঠানে আমি একটি সরকারি চাকরি করি, এবং আমি একটি বাংলাদেশের বিশেষ পরিচিত প্রতিষ্ঠানে চাকরি করছি। তো আমি সংগতকারিণী প্রতিষ্ঠানের নামটি বলতে চাচ্ছি না, তবে আমি আমার আরও একটি বিশেষ পরিচয় হচ্ছে যে নতুন বাজারে ভাটারাতে একটা সঙ্গীত শিক্ষা দেওয়ার সঙ্গীতের নামে
আমরা ঘটনায় যাব, প্লিজ ঘটনায় যাব আমরা।
প্রথমত আমি যে গল্পটা ঘটনাটা বলতে চাচ্ছি, অনেকদিন আগে, আজ থেকে প্রায় 70-80 বছর আগের কথা, তো তখন আমি 97-98 দিকে গ্রামের বাড়ি যাই আমার দাদুর কাছে দুটো গল্প শোনা, এর মধ্যে আমি প্রথম গল্পটা শেয়ার করছি। আজ থেকে অনেক আগে, যখন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে বাংলাদেশ থেকে অনেক লোক চলে যেতেন, সেখানে যাওয়ার পরে ভারত সরকার অনেককেই কাউকে থাকার জন্য জমি কিংবা কৃষি কাজ করার জন্য গরু, তারপর ঘর তোলার জন্য টিন, নানা বিষয় দিয়ে তাদেরকে ওখানে বসবাস করার মতো সুবিধা করে দিতেন। তো সেই ক্ষেত্রে আমার পরিচিত যে ব্যক্তির কাছে আমি ঘটনাটা শুনেছি, যে আমার দাদুর কাছে থেকে ওটা কালেক্ট করা, তো সেখান থেকে ওনারা গ্রামের মানুষ বলে তারা প্রচন্ড সাহসী ছিলেন এবং সবসময় ম্যাক্সিমাম সময় দেখা তাদের মধ্যে বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো ঘটত, যেমন রাতের বেলা কখনো তারা ঘুমানোর পরে শুনতে পেত যে দরজার সামনে দিয়ে কেউ এসে নক করছে, আবার কখনো যখন নাকি মাটির চুলোতে তারা রান্না করত, তো পেছন দিয়ে অনেক সময় কেউ একজনকে এসে ডাক দিত, কিংবা যিনি মহিলা যিনি রান্না করতেন তার শাড়ির আঁচল ধরে টান দিত, তার রান্নার যখন মাছ রান্না হতো মাছ ভাজা রেখে দিয়ে চলে যেত, এমন সময় দেখে দেখা যেত যে মাছ পাওয়া যাচ্ছে না। তো এই ধরনের নানা ধরনের অলৌকিক ঘটনা ঘটত যেগুলা তারা প্রত্যহ ওগুলা তারা ফেস করত, এবং গ্রামের মানুষ বলে খুব সাহসী থাকার কারণে সেটা নিয়ে তারা ততটা বিব্রত হতো না। তো সেই ক্ষেত্রে সবচেয়ে বড় ঘটনা যেটা, যে যারা এমনিতে সনাতন ধর্মাবলম্বী তারা একটা বিশেষ বিষয় সম্পর্কে জানেন, যে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানকে সনাতন ধর্মাবলম্বীদের সেই শব্দে বলা হয় হরিসভা। সেই হরিসভা শেষ করে আসার পর ম্যাক্সিমাম সময় অনেক রাত হতো, তো সেই ঘরের কর্তা যখন বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে হরিসভা শেষ করে রাস্তা দিয়ে আসতেন, অনেক শ্মশানের সামনে দিয়ে, অনেক পুকুরের সামনে দিয়ে, অনেক বাঁশ ঝাড়ের সামনে দিয়েও তারে সে আসতেন, তো সেই সময়গুলোতে রাতের বেলা অনেক ভৌতিক কার্যক্রমের সম্মুখীন হতেন। তো একদিন তার মাথার মধ্যে একটি বুদ্ধি ঢুকলো যে আমি একটা মানে একটা খারাপ রাস্তা আছে, সে রাস্তার সামনে দিয়ে সে যাবে, তো ভাবলো যে আমি এদিক দিয়ে যাব, আমি অন্য রাস্তা দিয়ে যাব না, যদিও অন্য রাস্তা দিয়ে গেলে একটু সময় বেশি লাগবে। তো একদিন যিনি উনি যখন বাঁশ ঝাড়ের নিচে দিয়ে আসছিলেন, সেই মুহূর্তে একটা বাঁশ নিচু হয়ে যায়। তো নিচু হয়ে যাওয়ার পরে সে বাঁশটাকে এড়িয়ে যে চলে যাবে সেই বাধাটা আসছিল বারবার, যে বাসের সামনে যখন উনি যায় বাসটা উঁচু হয়ে যায় কিংবা নিচু হয়ে যায়, ওনাকে যাওয়ার জন্য রাস্তা দিচ্ছিল না। তো এমন পরিস্থিতিতেও সে খুব সাহস দেখে বাসের সামনে দিয়ে সে চলে আসে, কিংবা অনেক সময় দেখা যায় যে পুকুর পাড়ের সামনে দিয়ে আসার সময় পুকুর পাড়ে একদিন উনি দেখতে পান যে পুকুরের সামনে বসে, পাড়ের সামনে বসে একজন লোক তার নিজের পেট থেকে নাড়ি ভুড়ি বের করে নিজেই ধুচ্ছে। এগুলো সে দেখে ততটা ভয় ভীত সন্ত্রস্ত হতো না। তো এমন বিষয়াদি দেখতে দেখতে এক সময় অনেকদিন পর উনি রাস্তা দিয়ে এমন হরিসভা শেষ করে রাস্তা দিয়ে আসার সময় একদিন দেখতেছে যে ওনার সামনে দিয়ে অনেক বড় একটা খাসি, সেটা দেখে উনি বুঝতে পারছে যে এই খাসির আকৃতিটা এতটাই বিকট আকৃতি যা স্বাভাবিক কোনো বিষয় নয়। তো সেটা শোনার পর উনি এই খাসিটার সামনে গিয়ে দাঁড়ান এবং খাসিটা তার দিকে ঘুরে যখন তাকান, তো উনি তার পায়ের স্যান্ডেল দিয়ে খাসিটার গায়েটা বাড়ি দেন। এরপরে খাসিটা দৌড় দিয়ে পালিয়ে যায়, কিন্তু খাসিটা এতটাই বেশি রাগান্বিত হয়ে যায়, তো ওনার উপর খুব ক্ষিপ্ত হয়ে যান, সময় পেলেই তাকে ক্ষতি করবে, এই ধরনের বিষয় একটা ঘটে। তো একসময়
আমরা বাইরে যে ঘটনাটা শুনলাম, আমরা সেই ঘটনাটা শুনি প্লিজ।
সেটাই,
হ্যাঁ
আমি আপনাকে তখন সংক্ষেপে বলছি,
সংক্ষেপে শুনি আমরা।
তারপর উনি একসময় এই এই খাসিটার গায়ে যখন উনি স্যান্ডেল দিয়ে বাড়ি মারেন, এ বাড়ি দেওয়ার পর সে অসুস্থ হয়ে পড়েন, ধীরে ধীরে এতটাই অসুস্থ হয়ে পড়েন, এবং সেই বাসাতে তার প্রতিবেশীরাও খুব দূরে দূরে থাকতেন, সেই প্রতিবেশীগুলাও যে সচরাচর তার বাসায় এসে তাকে সাহায্য করবে সেই সুযোগটাও হতো না। তো যখন নাকি একদিন রাতে কর্তাটা খুব বেশি অসুস্থ হয়ে পড়েন, অসুস্থ হয়ে রাতের বেলায় মারা যান, মারা যাওয়ার পর তার দুটো ছোট ছোট সন্তান ছিলেন, মারা যাওয়ার পর রাতের বেলায় ওনার ওয়াইফ কান্নাকাটি করতেছে, তো কান্নাকাটি করার সাথে সাথেই এক সময় যে ওয়াইফটা জানালা দিয়ে দেখতে পারে যে জানালার পাশ দিয়ে অনেকগুলো এক পায়ে হেঁটে আসছে, এক পায়ে এবং তার এক হাতে বেশ কয়েকটা অশরীরী শরীর আত্মার বিষয়টা হেঁটে আসছে। তো তাদের ঘরের ভিতর দিয়ে ঢুকবে, এই ধরনের উপক্রম দেখে ওয়াইফটা তার দুটো সন্তানকে নিয়ে গোয়াল ঘরে ঢুকে যায়, যে গরুর রাখা যে গোয়ালঘরটা, গোয়াল ঘরে ঢুকে যায়। সেখানে গিয়ে তার দুটো সন্তানকে বুকে জড়িয়ে ধরে সে তার নিজের ভয় কাটানোর জন্য অপেক্ষা করছিল। আমি সময় ঘরের ভিতরে ঢুকে সেই অশরীরী বিষয়গুলা তার সেই লাশটাকে ধরে টেনে হিঁচড়ে খেয়ে ফেলে, এবং দুর্ভাগ্যবশত এই সেইটা লাশটা খেয়ে ফেলার পরেও তার ওয়াইফটা তার কাছে আসতে পারেনি। এই বিষয়টা দেখে সে প্রচন্ড কান্নাকাটি করে, এবং যখন সেই ভৌতিক আত্মাগুলো ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল তখন গোয়াল ঘরের দিকে তাকিয়ে তার দিকে তাকানো হয়, কিন্তু তাকে আর তেমন এফেক্ট করেনি। কিন্তু পরদিন মহিলাটা কান্নাকাটি করে সেই লাশটাকে আর প্রতিবেশীকে জানাতেও পারেনি, কান্নাকাটি করে মহিলাটা বাংলাদেশে চলে আসে। কিন্তু পরবর্তীতে জানা যায় যে ওই অশরীরী আত্মাগুলো নাকি ছিল সেই ভারতের পাশ দিয়ে রেল লাইন দিয়ে যাওয়া বিভিন্ন সুইসাইড করা বা এমনিতে অ্যাক্সিডেন্টলি মৃত্যুবরণ করা মানুষের আত্মার অশরীরী বৈশিষ্ট্যের ভৌতিক বিষয়গুলো। এই ছিল আমার ঘটনা প্রথমটা।
আচ্ছা, আমরা একটা অডিও ক্লিপে যাই, এবং আমরা অডিও ক্লিপে যাই, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা ঘটনা রয়েছে, এবং ঘটনাটি তিনি বলছেন যে পড়ে শোনাবেন, তো আমি পড়ে শোনাচ্ছি, এবং কোন একটা কারণে তার নাম কোনো কিছু আমি বলছি না। লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি দেলওয়ার হোসেন, এবং তিনি বলছেন যে আমি ময়মনসিং এর ত্রিশাল থেকে বলছি, এবং তিনি ত্রিশাল একটা গ্রামে থাকেন, এবং তিনি যেখানে চাকরি করেন সেটা আমি কোন একটা কারণে, সঙ্গত কারণে আমি তার সেই জায়গাটার নাম বলতে পারব না। তো উনি বলছেন যে তিনি যেখানে কর্মরত আছেন সেটা আমি বলতে পারবো না এখন কোথায় কর্মরত আছেন, এবং তিনি বলছেন যে আসল ভাই কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি, ঘটনা যাওয়ার আগে লিসনারদেরকে বলছি যে আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, কারণ আমার প্রতিটি কথায় এই মানে অনেক কিছু আছে যেগুলো নর্মাল না, মানে যেগুলো বেশ অ্যাবনর্মাল ব্যাপারটা। তো ঘটনাটি ঘটেছে 2010 সালের মে অথবা জুন মাসে, আমার মানে এক্স্যাক্টলি মনে নাই, আমি তখন পতেঙ্গাতে পোস্টেড ছিলাম। একটু বলে রাখি যে আমার একটা খারাপ অভ্যেস হলো রাত জেগে মুভি দেখা, তখনও দেখতাম সেদিন মানে ঘটনার আগের দিন রাতে যথারীতি মুভি দেখছিলাম, এবং মুভি দেখা শেষ করলাম 2:30টার দিকে, দেখি মোবাইলে চার্জ নেই, তো ফোনটা চার্জে দিয়ে সিগারেট শেষ করে ব্রাশ করে ফ্রেশ হতে একদম ফ্রেশ হয়ে ঘুমাতে গেলাম, কিন্তু কেন জানি ঘুম আসছিল না। অনেকক্ষণ পরে কখন ঘুমিয়েছি বুঝতে পারিনি, ঘুম যখন ভাঙল দেখি 7:45 বাজে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে অফিসে গেলাম, অফিসে সকাল 8:00 শুরু হয় এবং অফিসে থেকে দেরি হলো, যাই হোক অফিসে গিয়ে আমি আমার পিয়নকে ব্রেকফাস্ট আনতে পাঠালাম, এবং ব্রেকফাস্ট সেরে হাতের কিছু কাজ সারলাম, তারপর বাড়িতে একটু কথা বললাম এবং মোবাইল হাতে নিয়ে দেখলাম চার্জ নেই, মানে বাড়িতে কথা বলি এই সময়টায়, তখন দেখি যে মোবাইলে চার্জ নেই, মোবাইল বন্ধ, ভাবলাম হয়তো কোনো কারণে চার্জ নেই, পরে শুনি যে বিদ্যুৎ ছিল না, যা অ্যাবনর্মাল, কারণ উনি যে এলাকায় থাকেন সেই এলাকাটিতে সাধারণত লোডশেডিং হয় না, এটা কোন এলাকায় থাকেন সেটা বললে বুঝতে পারতেন, তো বললাম না। আর এখানে যদি হয় তাহলে মানে এক দুই দিন আগে সেটা জানিয়ে দেওয়া হয়, তো যে অমুক সময় থাকবে না, ভাবলাম হতেই পারে এরকম একটা অঘটন ঘটতেই পারে। তো কিছুদিন কিছুক্ষণ পর পিয়ন এসে আমাকে বলল যে স্যার আপনাকে ডেকেছে, তো আমি বললাম যে আমি আসছি। কিছুক্ষণ পর স্যারের রুমে ঢুকলাম, ঢোকার পরে এতই অবাক হয়েছি, স্যার আমাকে লিভ কার্ড দিয়ে বলল যান বাড়িতে ঘুরে আসুন। অবাক হওয়ার কারণ হচ্ছে যে উনি ছুটি ছাড়া সকল সমস্যার কথা শুনেন, 2 মাস ছুটি পাওয়ার পর চাওয়ার পর আমাকে একবার 3 দিন ছুটি দিয়েছিলেন, আর উনি আজ আমাকে ডেকে নিয়ে ছুটি দিলেন তা আবার 7 দিন। খুশিতে মনটা ভরে গেল, তাড়াতাড়ি করে অফিস থেকে বেরিয়ে গেলাম, এবং তখন আনুমানিক 10:45 বাজে, রুম থেকে বের হব তখনই মুষলধারায় বৃষ্টি শুরু হলো, বৃষ্টি থামল 1:45 পর, থামার সাথে সাথে রুম থেকে বের হলাম, তখনও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। তাড়াতাড়ি আমি গেলাম এবং একটা রুমে, এবং সেখান থেকে আমি সেদিন আমি কোনো রিক্সা বা অটো খুঁজছিলাম ওই সময়, বাট কোনো কিছু পাচ্ছিলাম না, এবং আমি তাই একটা মানে অটো পাচ্ছিলাম না, তাই রিক্সা নিয়ে গেলাম একটা জায়গায়, এবং রিক্সা ভাড়া হলো 15 টাকা, আমার কাছে ছিল 30 টাকা, রাগ হলেও 30 টাকাই দিলাম। তখন 12:00 মতো বাজে, এবং আমার মনে পড়ছে না যে তখন মানে কত নাম্বার গাড়ি যেন সেটা ছিল, এবং সেই গাড়িতে আমি চললাম, এবং যখন আমি যেখানে আমার গন্তব্য সেখানে পৌঁছলাম তখন 3টা বাজে, আমি আসব ঢাকায় এবং টিকিট কাটলাম। আচ্ছা তখন 3টা বাজে, আচ্ছা আমি ঢাকায় আসব, না আমি ঢাকায়, আমি আসব ঢাকায়, তাই টিকিট কাটলাম, এবং আমি একদমই মনে ছিল না যে 3টার সময় একটা ট্রেন আছে, ওই সময় 3টা ট্রেন ছিল, এখন আছে কিনা জানি না। যাই হোক, বাসের টিকিটের মূল্য ছিল 350 টাকা, এবং আমি 500 টাকার একটা নোট দিলাম, উনি চিরাং থেকে আসছেন কিন্তু, এবং বাস ছেড়ে দিচ্ছে বলে তাড়াতাড়ি টিকিট নিয়ে চলে আসছিলাম বাকি টাকা না দিয়েই। পরে কাউন্টারের ম্যানেজার আমাকে ডেকে বাকি টাকাটা দিল, টাকা না নিয়ে চলে আসছিলাম, এবং আমি সরি বলে গাড়িতে উঠলাম। গাড়িতে উঠতে শুরু করলাম, গাড়ি চলতে শুরু করলো, প্রথমে খুব মানে ধীর গতিতে এবং অর্ধেক এবং গতি ছিল, এবং পরে মানে প্রথমে খুব গতি ছিল, পরে সেটা অর্ধেকে নেমে আসলো। আমরা সবাই অনেকবার বলা সত্ত্বেও গাড়ি গতি বাড়ালো না ড্রাইভার। এবং আমরা যখন কুমিল্লা ক্যান্টনমেন্টের কাছাকাছি, তখন একটা পুলিশ চেকপোস্ট পড়ল, এবং সেখানে কোন একটা মাদক বা কোন একটা ধরা পড়েছিল, এবং আমাদের পাশের এবং একজন লোককে বাস থেকে নামানো হলো, এবং সে আমাদের পাশের সিটে ছিল। তো আমি তো অবাক, যেটা কি করে সম্ভব। যাই হোক, তখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে, বাড়িতে কোনো যোগাযোগ হয়নি, তার মোবাইল ফোনে চার্জ নেই, আর অন্যভাবে যোগাযোগ করিনি, ভাবলাম যে সারপ্রাইজ দেব সবাইকে। আমার বাসাটা আমার বাসটা পুলিশ আটক করলো, এবং আমরা যাত্রীরা পড়লাম বিপদে। আমি পুলিশকে নিজের পরিচয় দিয়ে সাহায্য নিয়ে অন্য একটা বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসের কন্ডাক্টরকে বললাম যে ভাই আমাকে অমুক জায়গায় নামিয়ে দিবেন, সায়দাবাদ নামিয়ে দিবেন বলে। বা গাড়িতে উঠলাম এবং গাড়ি চলতে শুরু করলো খুব ধীরে। যখন শীতলক্ষা ব্রিজ পার হলাম, ব্রিজ পার হওয়ার তখন খুব ঘুম পাচ্ছিল আমার, কারণ দুপুরে খাওয়া হয়নি, আগের বাস স্টপেজ দেয়নি, এটা নিয়েও তখন অনেক কথা হয়েছিল যা বাস চালকের কানে বাস চালক কানেই নেয়নি। যাই হোক, আমি কোন রকমভাবে ঘুম ঠেকাতে পারছিলাম না, যদিও অনেক চেষ্টা করছিলাম, ঘুমিয়ে পড়লাম। এক সময় ঘুম ভাঙল, তখন আমি দেখি যে আমি ছাড়া বাসে আর একটা যাত্রীও নেই। বাসের হেল্পার আমাকে ডেকে ওঠালো, তখন আমি জিজ্ঞেস করলাম এটা কোথায়, তিনি বললেন গাবতলি। আমি বললাম ও আমি তো সায়দাবাদ নামবো বলেছিলাম, হেল্পার বলল আমি আপনাকে ডেকেছি আপনি ওঠেননি। কিছু না বলে নেমে পড়লাম বাস থেকে। তখন হাতের ঘড়িতে দেখি তাকিয়ে 11:35 বাজে। একটা সিগারেট কিনলাম, ভাবলাম কোন একটা মানে কিছু একটা পাবো, সিগারেটটা শেষ করলাম, এবং 5 মিনিট চলে গেল, দেখলাম যে একটাও কি টেম্পো বা কিছু পাচ্ছি না, যে মহাখালী আসবো। তখন মহাখালী ফ্লাইওভারের নিচে নামলাম, যখন মহাখালী ফ্লাইওভারের নিচে নামলাম তখন প্রায় 12টা বাজে। এত তাড়াতাড়ি চলে আসবো ভাবতেই পারি নাই, তখনও ভাবিনি যে আমার সাথে অ্যাবনর্মাল কোনো কিছু ঘটতে যাচ্ছে। 20-25 মিনিট অপেক্ষা করার পর শেরপুরের একটা গাড়িতে আসলো সেই গাড়ি, এবং সেটা একটু পরে বুঝতে পারলাম যে কিছু একটা হচ্ছে, কারণ গাড়িতে আমি সিগন্যাল দেইনি, কিন্তু গাড়িটা আমার কাছে এসে থামল। আমি উঠে পড়লাম গাড়িতে। গাড়িতে ওঠার পর আমি গাড়ির জানালা দিয়ে দেখলাম গাড়িতে অনেক লোক, অবাক হলাম। গাড়িতে ওঠার পর দেখি পুরো গাড়ি খালি, যাত্রী বলতে শুধু আমি একা। ভাবলাম দেখার ভুল। আর একটা বিষয় হলো, গাড়ির চালক এবং দুজন হেল্পারই সাদা পাঞ্জাবি পরা, কেউ কথা বলছে না, একটু ভয় লাগছিল। ভাড়া তারা বলে দিলেন, এবং গাড়ির ভেতরে একটা সুন্দর ঘ্রাণ পাচ্ছিলাম আমি, এবং যেটা আগে কখনো পাইনি। যাই হোক, গাড়ি যখন গাজীপুর চৌরাস্তায় আসলো তখন শুক্কুর, শহীদ আর ফখরুল নামে 3 জন লোক গাড়িতে। তারা 3 জনই আমাদের গ্রামের, 3 জনকেই আমি খুব ভালো করে চিনি। শুক্কুর গ্রামের সম্পর্কে আমার কাকা হওয়া লাগে, শহীদ আর ফখরুল লাগে ভাই। ফখরুল আমার সমবয়সী, আমরা একসাথে ক্রিকেট খেলেছি অনেক, ভুল হওয়ার কোনো চান্স নেই। তো তাদেরকে দেখে আমি খুব আনন্দে মনটা ভরে গেল এবং ভয়টা দূর হয়ে গেল। তাদেরকে দেখে এতই আনন্দিত হয়েছিলাম যে আমি ভুলেই গিয়েছি যে গাড়িতে মানে আমি ভুলেই গিয়েছি যে গাড়ি তো থামেনি, কিন্তু এরা উঠল কিভাবে। তাদের মধ্যে শুক্কুর কাকা আমাকে জিজ্ঞেস করল আমাদের ময়মনসিংহ এর আঞ্চলিক ভাষায় যে কোথায় যাচ্ছ। আমি বললাম যে কাকা আমি বাড়ি যাচ্ছি, তো ছুটি কয়দিন। আমি বললাম যে 7 দিন কাকা। উনি বললেন যে কোথায় আছো এখন। আমি বললাম চিটাগং। আর কিছু কথা হলো না। আমি জিজ্ঞেস করলাম কাকা আপনি কেমন আছেন, বলল ভালো। তিনি বললেন যে ভালো না। আচ্ছা, ফকরুল আর শহীদ কোনো কথা বলল না। আমি জিজ্ঞেস করলাম কই গিয়েছিলেন, কিছু বলল না। কিছুক্ষণ পরেই হেল্পার বলছে যে ত্রিশাল আসছি, আপনারা নামেন। আমি কিন্তু বলিনি যে আমি ত্রিশাল যাব, ভাবলাম শুকুর কাকা হয়তো বলেছে, কিন্তু শুকুর কাকা সবার আগে সিটে বসেছিল, তারপর শহীদ আর ফখরুল, তারপরের সিটে আমি। ফখরুল আর শহীদ মাঝখানে বসেও আমার সাথে কথা বলেনি, অথচ শুকুর কাকার সামনে বসে আমার সাথে কথা বলছে। যাই হোক, ত্রিশাল নামলাম, দেখি ঝুড়ি ঝুড়ি বৃষ্টি এবং তারাও নামল, ভাড়া কিন্তু নেয়নি। হাতের হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখি যে একটা বাজে। মনে মনে ভাবলাম 12:25 দিকে গাড়িতে উঠলাম, 45 মিনিটে কেমন করে এত দূর রাস্তা চলে আসলাম। মনে মনে ভাবলাম যে ভুল হয়েছে হয়তো ঘড়ি দেখতে। ত্রিশাল থেকে নেমে শুকুর কাকাকে বললাম যে কাকা যাবেন কিভাবে। কাকা বলল যে চলো তো দেখি কিছু একটা পাওয়া যাবে। আমি বললাম যে বাড়িতে বাড়ির জন্য কিছু নিতে হবে। কাকা বললেন যে আরে এখন নিও না, পরে নিও। আমি ভাবলাম যে পরে নেওয়া যাবে, দোকান খোলা নেই তেমন একটা, সিএনজি দিয়েই সাধারণত আমরা বাড়ি পর্যন্ত যাই, কিন্তু এত রাত্রে পাবো না নিশ্চিত। এবং গেলাম স্টেশনে, গিয়ে দেখি যে সিএনজি নেই, কিন্তু সুলেমান কাকা আমাদের গ্রামের ভ্যান চালক তিনি আছেন, ভ্যান নিয়ে বসে আছেন। আমাকে দেখেই বলল যে কবে আসছো দেলোয়ার, এবং সেও গ্রামের ভাষায় কথা বলল আমার সাথে। আমি বললাম যে এই তো কাকা আসছি, এবং সুলেমান কাকা বলল যে বাসা যাবা? আমি বললাম যে হ্যাঁ কাকা যাব, চলেন যাই। সুলেমান কাকা বলল যে চলো। আমরা সবাই উঠলাম, সুলেমান কাকা সাদা পাঞ্জাবি পরা। আমি বললাম কি কাকা নামাজ ধরেছেন নাকি? কাকা বলল যে হ্যাঁ মরা লাগবে না। আমি বললাম যে হ্যাঁ কাকা ভালো করেছেন, ছেড়েন না। তো সুলেমান কাকা আবার দুবাই যাবেন শুনেছিলাম। আমি বললাম যে কাকা আপনি বিদেশ যান না কেন? তো উনি বললেন যে বিদেশ যাবেন। তখন শুকুর কাকা আমাকে বলল যে আচ্ছা গাড়ি চালা কথা বলো না, গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট হতে পারে, সুতরাং কথা বলো না ওর সাথে। আমি কিছু বললাম না। তখন ভ্যান চলে এসছে একটা জায়গায়, এবং সেটার নাম হচ্ছে রূপসার পুল। এবং আমি তখন আবারও আমার সেই ঘুম, বাসে যে ঘুম এসেছিল সেরকম একটা ঘুম আসতে লাগলো, এবং ঘুম ঠেকানোর জন্য অনেক চেষ্টা করলাম কিন্তু পারলাম না, ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল শুকুর কাকার ডাকে, এবং ডাকটা ছিল এমন যে এসে পড়েছি তেমনি মনে হলো যে, এবং তখনই আমার মনে হলো যে এটা হচ্ছে অ্যালং জার্নির মোড়, আমরা নামব। ঘুম থেকে উঠে দেখি যে শুকুর কাকা ছাড়া আর কেউ নেই। জিজ্ঞেস করলাম কাকা সবাই কোথায় আর আমি এই বেঞ্চে কেন? বেঞ্চটা হলো দোকানের বেঞ্চ। শুকুর কাকা বলল যে তোমাকে আমি আধ ঘন্টা যাবৎ ডাকতেছি, তুমি ওঠো নাই, তো আমি সবাই চলে গেছে। আমি কিছু না বলে ঘড়ির দিকে তাকালাম, 3টা বাজে। আমি কিছুই বুঝলাম না, 7 কিলোমিটার রাস্তা, 2 ঘন্টা ভ্যানে সময় লাগলো। আমি বললাম যে ঠিক আছে কাকা আমি যাই তাহলে। কাকা কিছুই বলল না। আমি চলে গেলাম বাড়িতে, গিয়ে দেখি যে আম্মা টিভি দেখছে। আম্মি তো অবাক, আব্বা চমকে উঠল, বলল যে বাড়িতে আসছিস জানাসনি কেন? আমি আমার মোবাইলে চার্জ নেই, বন্ধ হয়ে গেছে। আমি আম্মাকে বললাম কি ব্যাপার আম্মা, এত রাতে তুমি টিভি দেখছো কেন? আম্মা বলল এত রাত কই, না তো 9:30 বাজে। আমি আকাশ থেকে পড়লাম, হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখি আসলেই তো 9:30 বাজে। তাহলে এতক্ষণ আমার সাথে কি হচ্ছিল? ঘড়ি একবার ভুল দেখতে পারি, বারবার তো না। নানান প্রশ্ন এদিক ওদিক আমার কাছে উকি দিচ্ছে। আমি আম্মাকে কিছুই বললাম না, খেতে বসে আম্মাকে বললাম যে সুলেমান কাকা ভাড়া নেয় নাই, কালকে ভাড়াটা দিয়ে দিও সুলেমান কাকা আসলে। আম্মা বলল যে যেটা সেটা সময় আমি প্রস্তুত ছিলাম না। আম্মা বললেন যে সুলেমান কাকা তো 2 দিন আগে দুবাই চলে গেছে, এটা কেমন করে হয়? আমি তো অবাক। শুকুর কাকার ভ্যানে আমরা ত্রিশাল আসলাম। আম্মা বলল ভুল দেখেছ তুমি। আমি বিশ্বাস করতে পারছিলাম না আম্মাকে, তাই বললাম তুমি শুকুর কাকা, ফখরুল আর শহীদ ভাইকে জিজ্ঞেস করে দেখো, 4 জন আমরা একসাথে আসছি সুলেমান কাকার ভ্যানে। আম্মা সেটা শুনে বললেন যে পৃথিবীতে আর কেউ যেন না শুনে, যে আমিও শুনতে চাই না আর কোনোদিন। আম্মা বলল যে শুকুর কাকা বাস অ্যাক্সিডেন্টে গতকাল মারা গেছেন, ফখরুল আর শহীদ ময়মনসিং মেডিকেলে ICU আছেন, তারা 3 জন কাজের জন্য জয়দেবপুর গিয়েছিলেন, আসার পথে বাস অ্যাক্সিডেন্ট করে শুকুর কাকা স্পট ডেথ, আর শহীদ আর ফখরুলকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিং মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। অ্যাক্সিডেন্টটা হয়েছিল ত্রিশাল নৌধারে আসার পর, আর অল্প কিছু একটু আসলেই তারা নেমে পড়ত। আব্বা তো আমাকে ততক্ষণে ঝাড়ফুঁক দেওয়া শুরু করেছে এবং কোরআন তেলাওয়াত শুরু হয়েছে, এবং পরে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম এবং ছুটি বাড়ানো লেগেছিল আমার। ময়মনসিং এ আমি ভর্তি হয়েছিলাম একটা হসপিটালে। কেন আমার সাথে এরকম হয়েছিল তার ব্যাখ্যা আমি আজ জানি না। আমি খুঁজি এবং অনেক বড় বড় আলেমদের জিজ্ঞেস করি এবং জিজ্ঞেস করে আমি কোনো সমাধান পাইনি। ভুলতে পারি না সেই রাতের কথা। আমি, আম্মা, আব্বা, ভাইয়া, ভাবি, আপা, দুরা ভাই ছাড়া আরো কয়েকজন জানে এই বিষয়টি। অনেকে বিশ্বাস করে, আবার অনেকে বিশ্বাস করে না। আপনি বিশ্বাস করবেন কিনা আপনার ব্যাপার। এই ছিল ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার কাছে ঘটনা হচ্ছে, তিনটার সময় রওনা দিয়ে উনি যদি ঘুরতে 9:30 বাজে, এর মধ্যে উনি ঢাকা এসছেন, তারপরে ময়মনসিং এ ত্রিশালে গেছেন, মানে কিভাবে সম্ভব? আপনার কাছে কি মনে হয় যেটা পসিবল? আমারও এই জিনিসটা জানা খুব দরকার। সেটা জানিয়ে আমাকে SMS করুন, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন FORTI FORTI SPACE, আপনার নাম স্পেস, আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেইল করতে হলে আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is bhootfm@radiofm, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দেবেন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করবেন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা কিন্তু সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে, এবং সেই অডিও ক্লিপ পাঠানোর নিয়মও তো আপনারা জানেন নিশ্চয়ই। আর আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজও আপনি ভিজিট করতে পারেন। আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/radio.furti and www.facebook.com/bhootfm.russell। আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে, বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি and don't stop the Furti.
Bhoot FM, the night comes alive with Gramminform.
Welcome back. ঘুরতে সময় রাত 1:21 শুনছেন সব সময় রেডিও ফুর্তি 8.0 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনারা দেখছেন তো যে কি চমৎকার চমৎকার ঘটনা আমরা পাচ্ছি, এবং সে আপনারা এরকম ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। আমি দেখতে পাচ্ছি মেহরুন নিসা আমাদের লিখেছেন, লিসনিং টু ভোট এফএম, আমাদেরকে জাহিদ লিখেছেন যে রাজশাহী থেকে তিনি শুনছেন, চারঘাট থেকে। ইব্রাহিম আমাদের লিখেছেন, 4 বছর ধরে সাথে আছি। ফয়সাল নারায়ণগঞ্জ থেকে লিখেছেন, ফার্স্ট SMS বাট 200 episode আমাদের তার পিসিতে আছে। আচ্ছা, আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে ফুর্তি থেকে লিঙ্কন আমাদের SMS করেছেন, না ফুর্তি লিঙ্কন আমাদের SMS করেছেন। রাফি আমাদের SMS করেছেন, অসম স্টোরি লিখেছেন আমাদেরকে। ফুর্তি সাজু SMS করেছেন এবং তিনি বলছেন যে ভয় লাগছে ভাইয়া। পারভেজ আমাদের SMS করেছেন, পারভেজ সাব্বির রাহাত বরিশাল থেকে। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে SMS করেছেন নিউটন রাজশাহী থেকে এবং তার কাছে ভালো লাগছে। মেহেদি হাসান আমাদের SMS করেছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে, আজকের ইমেলগুলো অস্থির লেগেছে। নিয়াজ আমাদের SMS করেছেন চিরাগং থেকে। এছাড়া আমাদেরকে সানি 69 বোটবাজার থেকে SMS করেছেন, আমাদেরকে সমীর। এছাড়া আমাদেরকে বাহার SMS করেছেন খিলগাঁও থেকে। সুস্মিতা বড়ুয়া আমাদের SMS করেছেন বিএন স্কুল চিটাগং থেকে, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি। আচ্ছা, আমাদেরকে তিনি বলছেন যেটা কিছু স্টোরি কথা বলেছেন যেগুলো বাইরের দেশে ঘটে, এবং সেই ব্যাপারে আপনি যদি জানেন আপনি লিখে পাঠাতে পারেন আমাদের কাছে যে কোনো স্টোরি। জুয়েল এবং টুলুই আমাদের SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি রানা। এছাড়াও ফাহিম খুলনা থেকে আমাদের SMS করেছেন, হাসান SMS করেছেন, দেখতে পাচ্ছি অয়ন। এছাড়াও সুকান্ত বরিশাল থেকে SMS করেছেন, ভূত এফএম ইজ নাও ভেরি, আচ্ছা তিনি ভয়ঙ্কর বলছেন, ভূত এফএম অনেক বেশি তার কাছে লাগছে। জয় শ্যামল থেকে SMS করেছেন, এবং তিনি এবং তার ওয়াইফ শুক্তি শুনছেন। হামিম আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন অপূর্ব পলাশি থেকে। এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি যে সাকিব। এছাড়াও বাপ্পি আছেন আমাদের সাথে, জুয়েল সহ আরো অনেকে আছেন আমাদের সাথে। আপনি যদি থাকতে চান চলে আসুন আমাদের SMS করুন, এবং SMS করতে হলে যেটা করতে হবে আপনি জানেন সেটা। আমরা পরবর্তী ঘটনা যাচ্ছি, আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা।
আসসালামু আলাইকুম, আমার নাম ফয়েজ, আমি এসেছি ঢাকার খিলগাঁও থেকে।
শুনি আপনার ঘটনা।
ঘটনাটা ঘটে আমার সাথে ঠিক 15 তারিখ ফেব্রুয়ারি মাসের, 2017 সালের। তো শুরুতে আমি আর আমার ওয়াইফ আর আমার বাবা মা আমরা একটি ফ্ল্যাটে থাকি। তো আমাদের ফ্ল্যাটের রুম হচ্ছে তিনটে, তিনটের মধ্যে প্রথম রুমে থাকে বাবা মা, মিডল রুমটা খালি, আর শেষের রুমটাতে থাকি আমি আর আমার ওয়াইফ। তো সেই ক্ষেত্রে দেখা যায় মিডল রুমটা প্রায় সময় খালি থাকে, আর আমাদের রুমে আমরা দুইজন। তো আমার ওয়াইফ, মা আর আমার ভাই ওরা গ্রামের বাড়িতে গেল 13 তারিখ সকালে। তো 13 তারিখ ওরা যাওয়ার কারণে আমি অফিসের জন্য আর যাইতে পারি নাই। তো না যাইতে পারার কারণে আমি সন্ধ্যায় বাসায় ফিরি। বাসায় ফেরার পরে খাবার দাবার শেষ করে আমার সময় মতো আমি ঘুমাই। তো ঘুমালে দেখা যায় যে রাত্রে একটা সময়ে মানে হঠাৎ ঘুম ভাঙে, আর ঘুম ভাঙার পর আমি ভয় পাই। স্বাভাবিক আমরা সবাই যখন ঘুমাই, ঘুমের ভিতরে ভয় পাওয়ার পরবর্তীতেই আমাদের ঘুমটা ভাঙে, কিন্তু আমার ক্ষেত্রে হয় বিপরীত। তো আমার ঘুমটা ভাঙার পরে আমি ভয় পাই। তো এইভাবে সোমবার রাত্র আমার কাটলো। কাটার পরে মঙ্গলবার রাত্রে আমার তেমন আর কোনো প্রবলেম হয় নাই। আর সবচাইতে বড় কথা যেটা, যে আমি এই বাসায় উঠার পর থেকেই আমার জানালার দুইটাতে থাই লাগানো, তো এই থাইয়ের ভিতরে একটা থাইয়ের এক কর্নারে দেখা যায় যে প্রায় সময় কে যেন একটা ঢিল ছড়ে, একটা পাথরের কণা ফিকলে ঠিক যেরকম একটা আওয়াজ হয় গ্লাসে, ঠিক সেই আওয়াজটাই।
আচ্ছা,
আমি অনেক ক্ষেত্রে অনেক সময় জানালার পর্দা বা ঘর থেকে বের হয়ে মানে অনেকভাবে খোঁজাখুঁজি করে দেখলাম যে আসলে কিছুই নাই। তো না থাকার কারণে একটা পর্যায়ে আমি আমার ওয়াইফকে বিষয়টা শেয়ার করি, তো করার পরে ও বিষয়টা অতটা পাত্তা দেয় নাই।
আচ্ছা,
তো না দিলে ওরা গ্রামে যাওয়ার পরে আমি সোমবার রাত্র থাকলাম রুমে একা, আমার রুমের দরজা লক করে, মঙ্গলবার রাত্র রুমের দরজা লক করে, সবসময় আমি লক করে ঘুমাই। তো ঘটনা ঘটে 15 তারিখ রাত্র বুধবার দিন। তা আমি কম্পিউটারে গেমস খেলে, আমি তখন বাজে ঘড়িতে প্রায় 12:45, তো আমি খাটে শুইতে গেলাম। তো শুতে যাওয়ার পরে মোবাইলে দেখলাম যে 12:45 বাজে। তো শুয়ে একবার ডান পাশ একবার বাম পাশ, মানে আমার আর ঘুম আসতেছে না কোনো কারণেই। তো যাক তারপরে কি করি এরকম করতে করতে তখন বাজে প্রায় 2:40-2:45।
আচ্ছা,
তো যাক তারপরে দেখলাম যে না তখনও ঘুম আসতেছে না। পরে মোবাইল বের করে অনলাইনে কিছু পত্রিকা পড়া শুরু করলাম। পত্রিকা পড়তে গেলে একটা পর্যায়ে দেখা গেল তখন প্রায় 3:00 2:55 বাজে। তো ওই মুহূর্তে আমার চোখে ঘুম আসলো। তো ঘুম আসার পরে আমি মোবাইলটা সাইডে রেখেই ঘুমালাম। তো ঘুমানোর পরে দেখা গেল হঠাৎ আমার ঘুম ভাঙে, তখন আমি মোবাইলটা হাতে নিয়ে দেখলাম 3:43-44 বাজে আনুমানিক। তো বাজার পরে আমি মোবাইলটা হাতে রাখলাম আবার পাশেই, মাথার সাইডে রাখলাম। তো রাখার পরে আমার কাছে এরকম একটা বিষয় মনে হলো যে আমার রুমে আমি ছাড়া আরো 4 জন মানুষের অস্তিত্ব আছে।
আচ্ছা,
কিন্তু আসলে রুমের লাইট নিভানো ছিল আর বাইরে থেকে যে আলোটুকু আসতেছিল ওই আলোটুকুর মাধ্যমে আমি শুধু তাদের ফেসটা দেখতে পাচ্ছিলাম, বাট তাদের কোনো বডি আমি আর দেখতে পাই নাই। তো ফেসটা ছিল পুরাই সাদা আর বডিটা তো সম্পূর্ণ অন্ধকারই, কিছু আর বোঝা যায়নি, কিন্তু সাদা শ্যাডোর মতো, তাও পুরো পারফেক্টলি বোঝা যায়নি আর কি তাদের ফেসটা। তো যাক ওই মুহূর্তে আমি হঠাৎ অনেক ভয় পেলাম। তো ভয় পাওয়ার পরে আমি যে আসলে সামনের রুমে গিয়ে বাবাকে ডাকবো বা বিছানা থেকে নামবো নাকি আমি কোনো সুরা পড়বো, সেই জিনিসটাও মানে আমি বুঝতেছি না যে আমি আসলে কি করার দরকার আমার এই মুহূর্তে। যদিও আমার রুমের ওয়ালে আমি বড় করে একটা আয়াতুল কুরসি সুরা স্টিকারে প্রিন্ট করে লাগানো রাখছি, কিন্তু তারপরেও মানে ওই মুহূর্তে আমি কোনো কিছুই করতে আর পারি নাই। তো না পারার কারণে মানে আমার গলা তো শুকিয়ে গেছেই ওই মুহূর্তে, শরীর পুরো অবশ। তো ওই অশরীর গুলার মানে মাথাটা আমি যতটুকু দেখলাম মানে দেখা গেছে ওইটা সম্পূর্ণ আমার কাছাকাছি। আমার মাথার পাশে আমার কম্পিউটারের চেয়ারটা, এই চেয়ারের উপরে একজন, আমার পায়ের কাছে যেই জানালাটা ওই জানালার কর্নারে একজন, আর আমার হাতের বাম দিকে যে জানালাটা থাকে যেই জানালাটা আমি আওয়াজ পাই সবসময় কর্নার, তো ওই জানালাটাতে আরেকজন, আর আমার রুমের দরজাতে একজন দাঁড়ানো। মানে আমি তাদের বডি দেখতেছি না কিন্তু তাদের মাথার দিকটা দেখতে গেলে বোঝা যাইতেছে যে কেউ দাঁড়ানো আছে। তো একটা ক্ষেত্রে যাক এইভাবে প্রায় অনেকক্ষণ গেল। তো যাওয়ার পরে দেখা গেল যে ওই অশরীরগুলো আসলে আস্তে আস্তে আমার দিক থেকে সরে যাচ্ছে। তো তাদের মানে সরার সময় মানে আমরা যখন সামনের দিকে আগে হাঁটি, হাঁটতে গেলে আমাদের মুখটা থাকে সামনের দিকে, কিন্তু আমরা তো পিছনে দেখতে গেলে ঘাড় ঘুরে দেখা দরকার। তো ওরা আর পিছনে ঘাড় ঘুরায় নাই, তো না ঘুরাইয়া ওরা এমন ভাবে হাঁটতেছে মানে যে ওরা সামনের দিকে তাকিয়ে হাঁটতেছে, কিন্তু ওরা চারজনই আমার দিকে মুখ করে, আমার দরজা প্লাস আমার এই চেয়ার থেকে দুজন হাঁটতে হাঁটতে মানে আমার পায়ের কাছ দিয়ে গেল, দুইজন দুই জানালায়, আর দুই জানালার পাশে তো মানে ওই একজন পায়ের কাছে আরেকজন ওই জানালায় আগে থেকেই ছিল। তো দেখলাম যে অনেকক্ষণ পরে মানে প্রায় ফজরের সময় হয়ে আসছে ওই মুহূর্তে, তো ওরা মানে চলে যাইতেছে। চলে যাওয়ার সময় এমন একটা ভাব দেখলাম আমি তাদের চোখে যে আসলে তারা মানে কি যে করবে আমার আসলে তারা নিজেরাও বুঝতেছে না। মানে আমি বুঝলাম না যে আমি তাদের আসলে কোন ধরনের ক্ষতি করলাম বা কি দোষটা ছিল আমার ওই দিন। আর যাওয়ার সময় তাদের চোখে মানে লাল রঙের আগুন জ্বলতেছিল এক কথায়। তো এই আগুন দেখার পরে আমি আরো ভয় পাইলাম। তো ভয় পাওয়ার পরে আসলে কি যে করব বা কি হবে তখন আর আমি কিছুই বুঝতেছি না, মনে মনে শুধু আমি বলতেছি যে খোদা এটা কি আমার শেষ রাত্র, আমি কি আর সকাল দেখতে পারবো নাকি পারবো না। তো এই জিনিসটাই আমি শুধু বারবার মনে মনে বলতেছি, বাট কোন চূড়া আমার মনে আসতেছে না ওই মুহূর্তে, যদিও অনেক চূড়াই আমার মুখস্থ। তো তারপরও আমি কিছুই পারতেছি না। তো যাক, একটা পর্যায়ে মানে যে যাওয়ার জন্য চারজনই মোটামুটি দুই জানালায় গিয়া দুইজন দুইজন চারজন দাঁড়ায় গেল। তো দাঁড়ায় যাওয়ার পরে আমি দেখতেই ছিলাম তাকায়া জানালার দিকে, আর ওরাও আমার দিকে মানে রাগান্বিত চোখে তাকানো ছিল। তো একটা পর্যায়ে দেখলাম যে আমি আসলে চোখ বন্ধ করে আবার চোখটা খুলতে খুলতেই এই সেকেন্ডের মধ্যেই তারা হাওয়া হইয়া গেল। আসলে মানে জানালা দিয়া যদি বের হয়েই যেত তাহলে তো জানালাটা খুলতো বা কোনো আওয়াজ আমি পেতাম, কিন্তু আসলে দেখা গেল কোনো কিছুই ছিল না, মানে হুট করে সেকেন্ডের ভিতরেই অদৃশ্য।
আচ্ছা,
তো অদৃশ্য হওয়ার পরে প্রায় আরো দশ মিনিট পরে আমি শরীরে শক্তি পেলাম বা মানে গলায় আমার আওয়াজ আসলো, তখন আমি মোবাইলটা হাতে নিলাম। তখন হাতে নিয়ে দেখতেছি প্রায় সাড়ে চারটা থেকে চারটা তিরিশ থেকে প্রায় চারটা পঁয়ত্রিশের মতো বাজে।
আচ্ছা,
তো বাজার পরে যাক ওই মুহূর্তে মানে আমি শোয়া থেকে উঠলাম, আমার রুমে যদিও ফ্যান চলতেছে আর এমনিতেও মানে আমার রুমটা অনেক ঠান্ডা কারণ দুপাশে জানালা আর খোলামেলা সব দিক, যার জন্য বাতাসটা একটু বেশিই থাকে। তো সম্পূর্ণ রুমে ফ্যান ছাড়া সত্ত্বেও মানে আমার শরীর এতটাই ঘামতেছে যে এক কথায় মানে আমার গোসলই হয়ে গেছে ওই মুহূর্তে। তো পরে রুম থেকে উঠলাম, উঠা শরীর মুছলাম, মুছার পরে মিডলের রুমে গেলাম, গিয়ে পানি খেটে এসে আবার শুলাম। তো শোয়ার পরে দেখা যাচ্ছে সকাল তখন পৌনে নয়টার মতো বাজে। তো খালা যেহেতু পাশের বাসাতেই থাকে, খালা আবার আসছে ছোট খালা, তো সে আইসা আমার ঘুম থেকে উঠালো। উঠানোর পরে মানে গায়ে হাত দিয়ে উনি বুঝতে পারলো যে কিছুটা জ্বর আছে। তো আমিও বাস আমার মতো উইঠা গা গোসল ধুয়ে সকালে নাস্তা করেই অফিসে চলে গেলাম। তো যাওয়ার পরে সারাদিন আমি আর ঠিকঠাক মতো আমার কোনো কাজকর্মে মন বসাতেও পারি নাই আর কোনো কাজ করতেও পারি নাই। তো অফিস থেকে দেখা গেল বিকাল দিকে আমি আবার ছুটি নিয়ে বাসায় চলে আসলাম। চলে আসার পরে সেই দিন রাত্রে আমার অনেক জ্বর আসছিল, আসলে কি থেকে বা কি কারণে আমি কিছুই বুঝলাম না। তো জ্বরটা আসার পরে রাত্রে আবার খালা এসে অনেকক্ষণ ডাকাডাকি করলেন। তো করার পরে যাক খালা আবার চলে গেলেন বিরক্ত হয়ে, একটা পর্যায়ে আমি উঠি নাই। তো খালা চলে যাওয়ার পরে অনেকক্ষণ পরে আমি ঘুম থেকে উঠলাম, উঠার পরে শুনতে পারলাম যে খালা আসছিল বাসায় বকা ধোয়া ফিরে গেছে, আমি ঘুম থেকে উঠি নাই সারাদিন না খাওয়া এই জন্য। তো পরে মুখ হাত ধুলাম, ধোয়ার পরে খালা আবার আসলো বাসায়, খাবারটা আবার দিলেন। তো খাবারটা আবার খাওয়া শেষ করলাম, তারপরের দিন আমি আবার আমার খালতো ভাইকে বললাম যে তুমি একটু থাকো আমার সাথে আজকে, আমি আসলে ভয় পাইছি অনেক, তো আজকে দেখি আসলে এই ধরনের কোনো ঘটনা ঘটে কিনা। তো সেই দিন রাত্রে ওই ধরনের কোনো ঘটনাই আর ঘটে নাই, কিন্তু জানালায় যে ছোট কণা বা পাথর জাতীয় জিনিস ছুড়লে যেরকম একটা আওয়াজ হয় ওই আওয়াজটা কিন্তু ঠিকই ছিল, মানে আগের তুলনায় অনেকটা কম। তো সেই আওয়াজটা আমি আজকে প্রায় দেড় বছর যাবত এই বাসায় এই এখনো মানে আজকে সন্ধ্যা পর্যন্ত আওয়াজটা আমি শুই না, তারপরে আসছি। তো আওয়াজটা আমার এখনো যায় নাই, কিন্তু কি জন্য এই আওয়াজটা বা কোন কারণে সেটা এখনো আমি বুঝতে পারি নাই। তো আসলে যদি আপনাদের কারো কাছে এটার কোনো ব্যাখ্যা থাকে তাহলে জানাবেন, খুবই উপকৃত হব। এই ছিল আমার ঘটনা।
থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমরা পরবর্তী ঘটনায় যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং এটাও একটা ব্ল্যাক ম্যাজিক নিয়ে ঘটনা। তো আমরা শুনে আসি ঘটনাটি, আমরা সরাসরি ঘটনায় চলে যাই।
জি শ্রোতা বন্ধুরা, এখনকার গল্পটিও একটি একশো বছর আগের একটি ঘটনা, ঘটনাটি একটি ব্ল্যাক ম্যাজিককে নিয়েই। তো ঘটনার মধ্যে সর্বপ্রথমে আসেন হরিলাল নামের একজন ব্যক্তি, যিনি দেখতে অসম্ভব সুদর্শন ছিলেন। দেখতে এতটাই সুদর্শন ছিলেন যে দৃষ্টি এড়ানো তার কাছ থেকে আসলেই অসম্ভব। সেই হরিলাল যখন খুব এতটা সুদর্শনের কারণে যখন সে চলাফেরা করত, তা একসময় তার দিকে একটা পরীর নজর পড়ে। সে পরীটা একসময় তাকে তুলে নিয়ে চলে যায়, কিন্তু সে পরী তাকে তুলে নিয়ে চলে যাওয়ার পর দীর্ঘদিন সেই এলাকাতে বা তার পরিবারের মধ্যে কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। এমন সময় যে পরীদের রাজ্যে সেই হরিলালকে নিয়ে যাওয়া হয়, সে পরীদের রাজ্যে হরিলালকে নিয়ে গিয়ে তার মতি ভ্রম করে তাকে অনেক ব্ল্যাক ম্যাজিক শেখানো হচ্ছিল। যে পরীটা তাকে নিয়ে যায় তাকে বিয়ে করার একটা মানসিকতা থাকে, সে পরীটা চাচ্ছিল তাকে বিয়ে করবে, এবং তাকে পরীদের রাজ্যে নিয়ে তাকে অনেকগুলো ব্ল্যাক ম্যাজিক শেখানো হয়। কিন্তু সেই যে পরীটা হরিলালকে নিয়ে যান, সেই পরীদের রাজ্যের অন্য আরেকটা পরী হরিলালকে দেখে পছন্দ করে ফেলেন, এবং সেই দুটো পরীর মধ্যে যে হরিলালকে যে নিয়ে যায় এবং যে হরিলালকে দেখে পছন্দ করে সেই দুটো পরীর মধ্যে তাদের মধ্যে আবার কিছুটা রেশারেশি সৃষ্টি হয় যে হরিলালকে ওই পরীটা বিয়ে করবে। হরিলাল এতটা সুদর্শন ছিল, তো সেই মুহূর্তে একসময় অপোজিশনে যেই পরীটা ছিল একসময় যখন বুঝতে পারে যে না হরিলালকে পাওয়া সম্ভব নয়, কারণ যে পরীটা হরিলালকে নিয়ে এসেছে সে তাকে সেই সুযোগটা দিচ্ছে না, একসময় যে পরীটা একসময় তাকে দেখে পছন্দ করে সে পরীটা একসময় হরিলালের মতি ভ্রমটাকে ভালো করে তাকে বলে দেয় যে তুমি আসলে এই রাজ্যের নয়, তুমি মানুষ নয়, তোমাকে এই প্ল্যান করে এই বইটা তোমাকে নিয়ে আসছে। তখন হরিলাল বলে আমি এখন কি করবো, আমি আমার রাজ্যে চলে যেতে চাই। আমার মানসিক পরিবর্তন আসার পর সে বলে যে আমি মানুষ মানব জীবনে আমি চলে যাব। তো সেই ক্ষেত্রে হরিলালকে বলে যে আমি তোমাকে যেই ব্ল্যাক ম্যাজিকগুলা শেখানোর হয়েছে আমি সেই ম্যাজিকগুলাকে তোমাকে আমি নষ্ট করছি না, সেই জাদু বিদ্যাগুলো তোমার মধ্যেই থাকবে, কিন্তু তোমাকে মানব জীবনে তোমাকে পাঠিয়ে দেওয়ার পর তুমি সেখানে গিয়ে বিয়ে করতে পারবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তুমি মানুষের উপকার করবে। এই ধরনের একটা প্রতিশ্রুতি দিয়ে হরিলালকে তাদের গ্রামে পাঠিয়ে দেওয়া হয় এবং বলে যে আমি যদি আমার গ্রামে গিয়ে আমার পরিচয় দিয়ে আমাকে মানুষ চিনবে কিভাবে, আমি তো অনেক দিন হয়ে গেছে আমি আমার এলাকা থেকে বিচ্যুত হয়ে আছি। তো সেই ক্ষেত্রে বলে যে তুমি তোমাদের এলাকায় গিয়ে তোমার পরিচয় দিবে বা তোমার সমস্ত কথাগুলো বলার পর মানুষ চিনবে, কিন্তু তুমি সর্বপ্রথম তুমি যাওয়ার একটা নজির দেখাতে হবে যে তুমি তোমাদের গ্রামের একটা বাঁশ ছাড়ের সামনে গিয়ে সেখানে তিনটা তুড়ি দিবে। তিনটা তুড়ি দেওয়ার সাথে সাথে বাঁশ ঝাড়ের প্রত্যেকটা বাঁশ একটার পর একটা ছিঁড়ে যায়। তো সেই ছিঁড়ে যাওয়ার শব্দে, প্রচন্ড শব্দে রাতের বেলা গ্রামবাসী জড়ো হয়। জড়ো হওয়ার পর এসে দেখে যে এখানে একটা লোক পড়ে আছে। তারপর হরিলাল সবাইকে পরিচয় দেয় যে আমি এই ছেলে, ও এত বছর আগে আমি এখানে ছিলাম, আমাকে এভাবে পরি আমাকে ধরে নিয়ে চলে যায়। এরপর হরিলাল একসময় অবিবাহিত থেকে যাওয়ার প্রতিশ্রুতি নিয়ে সে এখানে চলে আসে এবং সে একসময় কালী সাধকে পরিণত হয়। সে খুব একজন ভালো কালী সাধক এবং মানুষের উপকার করার জন্য সেই ব্ল্যাক ম্যাজিকটাকে ইউজ করা হয়। এই ছিল হরিলালের জীবন, কালী সাধকে হরিলাল পরিণত হওয়ার ঘটনা। এর পরবর্তীতে আসে পরিণত সময়ে, একসময় আসে যে পার্শ্ববর্তী একটা গ্রামের একটা ছেলেকে ব্ল্যাক ম্যাজিক করা হয়। সেই ছেলেটা এতটাই ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়েছিল যে সে যখন মানুষের সাথে কথা বলত, যেই মানুষের গায়ে সেই আক্রান্ত ব্যক্তিটা থুথু ছিটে যেত সেই মানুষের অসম্ভব ভয়ানক প্রকৃতির স্কিন রোগ হতো। তো এই ধরনের অসম্ভব সমস্যার জন্য সেই পাশের গ্রামের অসুস্থ ছেলেটাকে নিয়ে হরিলাল সেই কালী সাধকের কাছে নিয়ে আসা হয় এবং হরিলাল বলে যে ওকে আমি ট্রিটমেন্ট করার জন্য আমার প্রয়োজনীয় কিছু জিনিস লাগবে, যেমন 10টা মোমবাতি, আগরবাতি, তারপর সরষের তেল, এগুলো নিয়ে আসতে বলা হয় এবং বলা হয় যে অমাবস্যার রাতে নিয়ে আসার জন্য। যখন হরিলালের কাছে সেই অসুস্থ ছেলেটাকে নিয়ে আসা হয় অমাবস্যার রাতে, তো হরিলাল সেই অসুস্থ ছেলেটাকে একটা শ্মশানের মধ্যে গোল সার্কেল করে, গোলাকৃতির বৃত্তাকার করে সেখানে শুয়ে দিয়ে বলে যে আমি ওকে দিয়ে যখন আমার ট্রিটমেন্ট শুরু করব, ট্রিটমেন্ট শুরু করার পর এক সময় শ্মশানের পাশে একটা পুকুর থাকে, তো আমি যখন ওকে ট্রিটমেন্ট করতে করতে আমি একসময় যখন শুয়ে পড়ব, শ্মশানের মধ্যে কালী পূজা করার সময় যখন সনাতন ধর্মাবলম্বীরা কালী পূজা করে, রাসেল ভাই দেখবেন ওখানে বলি দেওয়ার জন্য এক ধরনের খড়গ থাকে, তো সেখানে বলে যে আমি যখন ওকে ট্রিটমেন্ট করতে করতে সেন্সলেস হয়ে যাব, তখন সেই খড়গের মধ্যে মানে ইসেকে এই কালী সাধককে রেখে আমাকে বলি দিতে হবে, তার মানে জবাই করতে হবে। তো জবাই করার সাথে সাথে সেই সার্কেলের মধ্যে শুয়ে থাকা অসুস্থ ছেলেটাকে আমার গায়ের রক্ত ওর গায়ে কিছুটা মেখে দিয়ে যতটা দ্রুত সম্ভব আমাকে সেই শ্মশানের পাশের পুকুরে ফেলে দিবে। সেই শ্মশানের পাশের পুকুরে ফেলে দিয়ে হরিলালকে যখন সেই শ্মশানের পাশের পুকুরে ফেলে দেওয়ার পর পরবর্তী অমাবস্যার সময় সেই অসুস্থ ছেলেটা আত্মীয় স্বজনকে আসার প্রতিশ্রুতি দিয়ে দেয়। যথারীতি এটাই হয় এবং সেই অসুস্থ ছেলেটার লোকজন ওনার সেন্সলেস হয়ে যাওয়ার পর হরিলালকে সেই খড়গের মধ্যে নিয়ে তাকে বলি দিয়ে সেই রক্তটা ওর গায়ে মেখে দিয়ে হরিলালকে যথারীতি খুব দ্রুত পুকুরে ফেলে দেয়। ফেলে দেওয়ার পর পরবর্তী অমাবস্যাতে যখন আসেন দেখা যায় যে সেই কালী সাধক তান্ত্রিক ব্যক্তিটা অসম্ভব পরিমাণে কাতরানো অবস্থায়, প্রায় আধমরা অবস্থা, সেই আধমরা অবস্থাতে হরিলালকে সেই বৃত্তাকারের মধ্যে আটকানো অবস্থাতে আছে। হরিলালও মোটামুটি সুস্থ হয়ে আছে, প্রায় অনেক দিন, 14-15 দিন চলে যায়। তো হরিলালও সেই মোটামুটি সুস্থ অবস্থায়, কিন্তু সেই তান্ত্রিক সাধক অসুস্থ পরিমাণের মারাত্মক এবং সেই অসুস্থ উনি থাকার পরিপ্রেক্ষিতে কিন্তু অসুস্থ সেই ছেলেটা সুস্থ হয়ে উঠছিল এবং তার চারিপাশে যে গোলাকৃতির যে বৃত্তটা এঁকে দেওয়া হয় সেটার আশেপাশে বেশ কতগুলো ইঁদুর। যেটা পরবর্তীতে সেই তান্ত্রিক সাধকটা বলে যে ওকে বাঁচানোর জন্য, ওকে সুস্থ করার জন্য আমার অনেক কষ্ট হয়েছে এবং আপনাদের আত্মীয়দের মধ্যে কেউ একজন ওকে ব্ল্যাক ম্যাজিক করেছে, কিন্তু ওই অসুস্থ ছেলেটার আত্মীয় স্বজন বলে যে কে করেছে সেই নামটা আমাদেরকে একটু বলেন। কিন্তু তান্ত্রিক সাধক অনেক অনুরোধ করার পরিপ্রেক্ষিতে সে নামটা বলেনি। আর যে ইঁদুরগুলো আশেপাশে ছিল সেই ইঁদুর,
এটা খুব ইন্টারেস্টিং, হ্যাঁ ইঁদুরগুলো কেন ছিল,
যে ইঁদুরগুলো তার আশেপাশে ছিল এই ইঁদুরগুলোকে প্রত্যেকটা ইঁদুরকে তার কপালের মধ্যে সিঁদুর মাখানো ছিল।
আচ্ছা,
কারণ এই সিঁদুরগুলো মাখিয়ে এই বন্য ইঁদুরগুলোকে ছেড়ে দেওয়া হয়। এই প্রত্যেকটা ইঁদুর এক একটা জায়গায় এক এক রকম করে ছড়িয়ে ছিটে চলে যায়, কেননা এই প্রত্যেকটা ইঁদুরকে খুঁজে পাওয়া অসম্ভব আর এই ছেলেটাকে বাঁচানোটাও ছিল অসম্ভব। এই ধারণাটা,
ইঁদুর না পাওয়া গেলে তো বাঁচানো সম্ভব হবে না,
কখনোই না। এটার পরিপ্রেক্ষিতেই সে ছেলেটাকে ব্ল্যাক ম্যাজিক করে তার কাছে মৃত্যু মুখে ছেড়ে দেওয়া হচ্ছিল। কিন্তু এই তান্ত্রিক সাধকের অসম্ভব পরিশ্রমের পরিপ্রেক্ষিতে ছেলেটাকে সুস্থ করে তোলা হয়। আর পরবর্তীতে আরেকটা কথা জানা যায় যে পরবর্তীতে এই তান্ত্রিক সাধকটা একসময় নাকি যে পরীটা ওনাকে নিয়ে প্রথমে চলে গিয়েছিল সেই পরীটার হাতেই নাকি তান্ত্রিক সাধকটা একসময় ভুলক্রমে সে তার নিজের শরীর বন্ধ করতে ভুলে যান। সে ভুলে যাওয়ার কারণে একসময় সেই পরীটার হাতেই নাকি তার মৃত্যু হয়।
ওকে, বিউটিফুল স্টোরি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি চলে যাব একটা আবার হচ্ছে বিরতিতে, তবে তার আগে জানিয়ে দিই যে আমাদের ফেসবুকের যে পেজটা রয়েছে সেই পেজে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আপনার তো ভূত এফএম আর কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে, আর ইনফ্যাক্ট কোনো ঘটনা নেই। আমি ফিরে এসে আপনাদের SMS এবং আপনাদের সমস্ত পড়ব, ফেসবুক কমেন্ট পড়ব, কিন্তু ইন দ্য মিন টাইম আপনারা কিন্তু আমাদের পেজ ভিজিট করে দেখতে পারেন। সেখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে যেটা আপনার আজকে রাতে মোটামুটি পার হয়ে যাবে দুটো ভাবে, সেটা হচ্ছে আপনি আমাদের পেজ www.facebook.com/bhutafm.rasel এখানে গেলে আপনি দেখবেন যে পোস্টের মধ্যে সবাই বিভিন্ন হন্টেড এলাকার ছবি এবং সেখানকার যে বাড়ি বাজাই বলে না কেন, বাড়ি স্কুল হতে পারে, কলেজ হতে পারে, যে কোনো বিল্ডিং হতে পারে সেরকম ধরনের কিছু, বা কোনো সময় গাছ, এগুলো হচ্ছে কমেন্টের জায়গায় পোস্ট করেছেন, তো আপনারা এইটা দেখতে পারেন। এবং আপনারা যদি সেই এলাকার হন তাহলে তো খুবই ভালো কথা, আমাকে এই সম্পর্কে যে সমস্ত ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো যিনি পোস্ট করেছেন তিনি বা যিনি দেখছেন তিনি আমাকে লিখে পাঠান এবং স্টুডিওতে এসে শেয়ার করেন, আমি খুবই খুশি হব। চলে আছে একটা ছোট্ট বিরতিতে, ফিরে আসবো আবারও। স্টে টিউনড রেডিও ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
Bhoot FM, the night comes alive with Graminform.
ওয়েলকাম ব্যাক, খুঁড়িতে সময় রাত 1টা বেজে এই মুহূর্তে 44 মিনিট, শুনছেন সব সময়ের ভিডিও ফুটের পয়েন্ট FM, আমি রাসেল আছি সাথে। আর দেখতে পাচ্ছি যে আমাদেরকে এখানে ফেসবুকের যে পেজটা রয়েছে, আমাদের ফুর্তির যে পেজটা রয়েছে, সেখানে লিখছেন অ্যাক্টিভ শোভন যে ভূত এফএমের জন্যই শুক্রবার রাত্রে এত স্পেশাল হয়। আমার তো মনে হয় আপনাদের জন্য, কারণ ভূত এফএমের স্পেশাল এপিসোড মানে স্পেশাল করেন আপনারা, আপনারা সঙ্গে থাকেন, আপনারা ঘটনা প্রথম সবকিছু তো আপনাদেরই, মানে এই শোতে আমি শুধু হোস্ট আর বাকি সবাই হচ্ছে এই শোতে, মানে সবার কন্ট্রিবিউশন আছে, আমি শুধুমাত্র লিঙ্কটা করে দিই, অ্যান্ড দ্যাটস ইট। আমাদের তানিয়া রহমান তৃপ্তি লিখেছেন যে আচ্ছা আর তিনি কোন প্রসঙ্গে কথা বলছেন আমি অবশ্য বুঝিনি। MD লাভলু আমাদেরকে বাহারিয়াইন থেকে তিনি চেষ্টা করছেন আমাদেরকে শোনার। তানজিনা মাহমুদ তানিয়া আমাদের সাথে আছেন। ইমেলগুলো ভালো লেগেছে এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে তাহমিনা জিনিয়া লিখেছেন যে তিনি বলছেন তিনি স্কেয়ার্ড নন, তার আপনার ঘটনাকে আপনি এনজয় করেছেন, মানে আই এম নট স্কেয়ার্ড, হোয়াট ডাজ ইট মিন, আসলে মানে আপনি যে ঘটনাগুলো শুনেছেন মানে সেগুলোকে আপনি পছন্দ করেননি নাকি মানে আপনি অনেক ব্রেভ এরকম কোনো কিছু, সেটা আমাকে একটু পরিষ্কার করে বলেন তাহলে খুব ভালো হয় আমাদের ঘটনা সিলেক্ট করতে স্পেশালি। আমাদেরকে রুমন মোল্লা লিখেছেন, নাইস ভাইয়া। অভিক আমাদের লিখেছেন লিসনিং ফ্রম রোম ইটালি, ইটালিতে যেতেই হবে। তাহসান হোসেন আমাদের SMS করেছেন এবং আমার কাছে অনেক আমার কাছে ভয়ের ঘটনা রয়েছে সিলেট থেকে লিখেছেন, তো পাঠিয়ে দিন আমাদেরকে প্লিজ। ভয়ের ঘটনা কখনো নিজের কাছে রাখবেন না, ওটা আপনার ভয় বাড়াবে, আমাদের কাছে পাঠিয়ে দেবেন। সোহাগ উদ্দিন আমাদের কাছে লিখেছেন, একা একা তিনি শুনছেন। আমাদেরকে রুকাইয়া নাফিসা লিখেছেন যে আওসম। আমাদেরকে MD তারেক রহমান লিখেছেন যে শেষের কাহিনীটা তার কাছে অতটা বেশি ভালো লাগেনি। আমাদেরকে দেখতে পাচ্ছি যে SMS করেছেন সাকিব আদনান আকরাম এবং আমাদেরকে SMS আর্থিক বসে যে আপনার কি ভয় করে না সেটা বলতে কি যে জিজ্ঞেস করেন আমাদের, মানে আমি তো সবচেয়ে বেশি ভয় পাই আপনাদের মধ্যে যারা আছেন এখানে, ইকরাম আমাদের সাথে আছেন এবং তিনিও ভয় পাচ্ছেন। আমাদেরকে ফাবলিহা আতিয়া ইবনাথ তিনি আমাদের সাথে আছেন এবং তিনি আমাদেরকে শুনছেন এই মুহূর্তে। আমাদের অ্যাপের ছবি আপ করেছেন তিনি এবং অ্যাপ দিয়ে শুনছেন সেটা বুঝতে পারছি। আমাদেরকে আরো অনেকেই এখানে ঘটনা পাঠাচ্ছেন। আমি আপনাকে বলবো একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনারা যারা আমাদের সাথে থাকতে চান এবং আমাদেরকে ঘটনা পাঠাতে চান, তারা আর একটা কাজ কিন্তু করতে পারেন। আমরা অনেক জায়গায় ভিজিট করতে চাই, প্লাস আপনাদের কাছ থেকে ছবি সহ ঘটনা পেতে চাই। যেমন ধরুন যে আপনারা হয়তো কোনো একটা হনটেড বাড়ি পেলেন, সেই বাড়ির সামনে গিয়ে আপনি নিজে একটা রিপোর্ট করুন, আপনি সেইখানে গিয়ে ক্যামেরা নিয়ে নিজে একটা রিপোর্ট করুন এবং আপনি বলুন যে এই সেই বাড়ি, যে বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি, এই বাড়ির এই 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 ঘটনা, খুব ছোট্ট করে হয়তো এক মিনিট বা দুই মিনিটের মধ্যে জেস্টটা বুঝিয়ে বলেন বা ছোট্ট করে বুঝিয়ে বলেন যে এই বাড়িতে এটা একটা, ফর এক্সাম্পল যে এটা একটা জমিদার বাড়ি ছিল এবং জমিদার খুব অত্যাচারী ছিল, এখনো পর্যন্ত এইখানে নূপুরের শব্দ পাওয়া যায়, এখনো পর্যন্ত এখানে ঘোড়া দৌড়ায়, এখনো পর্যন্ত এখানে এটা হয় সেটা হয়, এরকম ধরনের জিনিস ছোট্ট করে যদি আমাদেরকে ভিডিও করে আমাকে ইমেল করেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। ছবি লিখে আপনি তারপরে মানে ছবি তুলে, মোবাইল ফোন দিয়ে ছবি তুলে সেই জায়গাটা যে ঘটনা সেই ঘটনা সম্পর্কে আপনি বর্ণনা দিয়েও আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। অ্যান্ড আজকে অলরেডি আমি দেখতে পাচ্ছি যে অনেকেই সেই কাজটি করছেন আমাদের পেজে এবং অনেকেই পোস্ট দিচ্ছেন বিভিন্ন ধরনের ছবি। এবং আমি জানি যে প্রত্যেকটা এলাকায় একটা অন্তত হন্টেড গাছ, হন্টেড বাড়ি, হন্টেড পুকুর বা হন্টেড কোনো কিছু না কোনো কিছু আছেই, হন্টেড মানুষ কোনো না কোনো কিছু একটা আছেই। সো এইরকম টাইপের জায়গা মানে বাংলাদেশে অভাব নাই, বাংলাদেশে তো প্রত্যেকটা মানুষের কাছে একটা করে ভয়ের ঘটনা রয়েছে, সুতরাং এরকম জায়গা মিস হওয়ার কথা না। সো আপনার যদি বাসা বা বাসার চারপাশে এরকম ধরনের কোনো কিছু থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমাদের ফুর্তি, আমাদের যে রেডিও ফুর্তির ভূত এফএমের যে পেজটা সেখানে দেখতে পাচ্ছি অনেকে এখনো লিখে যাচ্ছেন এবং অ্যাপ দিয়ে শুনছেন আসিফ মাহমুদ এবং তিনি সেটা আপ করেছেন, আফরিন আফনান তিনিও শুনছেন আমাদেরকে অ্যাপ দিয়েই আমাদের সাথে আছেন। আসিফ মাহমুদ আবারও পাঠিয়েছেন এবং আমি খুব ইমপ্রেস যে আপনারা সবাই আপনাদের এলাকার ঘটনা, এলাকার ছবি আমাদেরকে পাঠাচ্ছেন। যেমন দেখতে পাচ্ছি এখানে সরকার কুমার আমাদের এখানে লিখেছেন নাকি, হ্যাঁ শাখা, হ্যাঁ শেখার কুমার আমাদের এখানে আছেন এবং তিনি একটা পোস্ট এরকম পাঠিয়েছেন। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। আমি জানি না যদি আপনি লেখেন নিজে পোস্টের ব্যাপারটা কি। আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আপনি আরও একটা বাড়ির ছবি পাঠিয়েছেন এবং সেটাতেও লেখেন নিজে এই বাড়িটার কাহিনী কি, এবং পুরনো বাড়ি হলে সেটা যে হন্টেড হবে এমন কোনো মানে নাই। আমি দেখতে পাচ্ছি যে হন্টেড হাউস ইমরুল কায়েস অয়ন একটা বাড়ির ছবি দিয়ে লিখেছেন, সেইটার ঘটনা আমরা জানতে চাই, যদি এটা হন্টেড হাউস হয় কেন হন্টেড হাউস, কি ঘটে এখানে সেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আরও অনেকেই পোস্ট দিয়ে যাচ্ছে এবং যেমন এমডি কাজী ইমন তিনি একটা পোস্ট দিয়েছেন যেখানে একটা হন্টেড হাউসের ছবি আছে। আমি কয়েকদিন আগে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে হন্টেড হাউসের যদি এরকম কোন ঠিকানা আপনাদের থাকে তাহলে সেটা পাঠান, অ্যান্ড আপনারা অলরেডি সেটা আমাদেরকে পাঠাচ্ছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের কোঅপারেশনের জন্য আমরা এগিয়ে যাই সামনে এবং আপনাদের কোঅপারেশনের জন্য ভূত এফএম আরও সামনে এগিয়ে যাবে সেই প্রত্যাশা আমাদের আছে এবং আশা করছি সেই প্রত্যাশা পূরণে আপনারা সহযোগিতা করবেন, স্টুডিওতে এসে ঘটনা শোনাবেন। এবং সেজন্য আপনাকে যেটা করতে হবে, আমাদেরকে ঘটনা ইমেইল করতে হবে, আমাদের অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনারা চলে যেতে পারেন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/bhutfm.rasel, সেখানে আপনি ইমেল পাঠানোর অপশন পাবেন এবং আপনি যে কোনোভাবে লিখে পাঠান, আপনি সেটা আপনি হচ্ছে রেকর্ড করে পাঠান, এনিথিং ইউ ওয়ান্ট আপনি পাঠাতে পারেন সেভাবে ঘটনা, এবং আমরা সেই ঘটনার প্রত্যাশা রইলাম। আগামী শুক্রবারের মধ্যে আশা করছি আপনারা আপনাদের ঘটনাগুলো পাঠিয়ে দেবেন। অ্যান্ড আজকের মতো আমাকে এখানেই শেষ করতে হবে, কথা হবে আবারও আগামী শুক্রবার। তবে তার আগে জানিয়ে দিই একটা কথা, সেটা হচ্ছে যে আমাদের স্বাধীনতার মাস, আমাদের মার্চ কিন্তু শুরু হয়েছে, আজকে মার্চ মাসের এই মুহূর্তে 4 তারিখ, অফিসিয়ালি 4 তারিখ। অ্যান্ড আমরা আরও একবার শ্রদ্ধাভরে রেডিও ফুর্তির পক্ষ থেকে, ভূত এফএম পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই শ্রেষ্ঠ বীর সন্তানদের, সেই বীরাঙ্গনাদের যারা তাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের স্বাধীনতা উপহার দিয়েছেন, একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন, যে দেশকে নিয়ে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি বিশ্বের দরবারে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে ছিলেন, এবং আগামী সপ্তাহে আবারও কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনে থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।
exclusively on FusionBD.com.